This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airedale. শুনছেন সবসময় রেডিও ফুটতে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল ঘড়িতে, সময় যখন রাত 11:59। এই মাত্র শুরু করলাম আমরা, আমি সাথে আছি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সো আজকে অনেক অনেক ঘটনা আমাদের আছে, যে ঘটনাগুলো শুনে আপনারা আশা করছি অনেক বেশি মজা পাবেন, কারণ আজকের দিনটাই এমন। আজকে সারাদিন মোটামুটি সকাল থেকে দেখেছি আমাদের যে বৃষ্টি হয়েছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, গরমের সেরকম অস্বস্তিকর গরমটি নেই, এবং এরকম দিনে এরকম ঠান্ডা ঠান্ডা দিনে বৃষ্টি হয়ে যাওয়ার পরে বা বৃষ্টি যখন হয় সেই সময়টায় ভূত এফএম সবসময় জমে ওঠে, এটা আপনারা সবাই বলেন এবং আমরাও বিশ্বাস করি যে আজকে ভূত এফএম অনেক বেশি জমে উঠবে। এবং লাস্ট এপিসোডটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে, আপনারা সেটা ইমেল করে আমাদের জানিয়েছেন, আশা করছি যে আজকেও তার ব্যতিক্রম হবে না, আপনারা শুধু আমাদের সাথেই থাকুন। শুরুতে জানিয়ে দিচ্ছি যে আমাদের কিভাবে SMS করতে হবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা চাইলে আমাদের ইমেইল করতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radioforti.fm। এখানে আপনি চাইলেই আমাদেরকে ইমেল করে আমাদেরকে আপনার জীবনের সেরা ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন, এবং সেই ঘটনাটি পাঠাবেন অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ জানিয়ে দেবেন যে আপনি কোথা থেকে লিখছেন এবং কিভাবে আমরা, আপনি কি চান যে এই ঘটনাটি আপনি নিজে স্টুডিওতে এসে উপস্থিত থেকে আপনি আমাদের পড়ে শোনাবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নাকি আপনি চান যে আমরা সেটা পড়ে শোনাবো, সেটা একটু উল্লেখ করে দিলে ভালো হয়। অনেকেই বলেন যে অনেক লম্বা স্টোরি, লিখতে পাচ্ছি না। আমার যেটা মনে হয় যে আপনার ঘটনাটি যে অনেক বড়, সেটা যদি উল্লেখ করেন এবং তারপরে যদি জাস্ট মূল ঘটনাটা আমাদের লিখে পাঠান তাহলেও চলবে, কিন্তু আপনাকে লিখে পাঠাতে হবে, নাহলে বুঝতে পারবো না যে আপনার ঘটনাটি আসলেই সিলেক্ট করার জন্য যথেষ্ট ভালো কিনা, এটা একটু মানে কষ্ট করে করতেই হবে। আর তাছাড়া যারা অনেকেই আছেন যারা বলেন যে ইমেল করতে চান না, অনেকেই বলেন যে এমন অনেকে আছেন যে ভালো ঘটনা যে আছে তার কাছে কিন্তু তিনি আসলে ইমেল করাতে অভ্যস্ত না, তাদের ক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে আপনাদের সাহায্য দরকার। আপনারা যারা আমাদের সাথে রেগুলার আছেন এবং আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠান, আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে চাইলে কিন্তু আপনিও পাঠাতে পারেন, যেহেতু আপনি জানেন যে অমুক মানুষের কাছে বা অমুকের কাছে এই একটা ঘটনা আছে কিন্তু উনি ইমেল করতে পারেন না, এটা যখন আপনি জানেন তখন আপনি তার ঘটনাটি জেনে নিতে পারেন। আর আমি খুব খুশি হব যে তারা সরাসরি স্টুডিওতে এসে ঘটনা বলতে রাজি হন। আমি আজকের এই চমৎকার এপিসোডটি যদি মিস করে ফেলেন তাহলে কি করতে হবে সেটা একটু জানিয়ে দিই। আমাদের আজকের এই চমৎকার এপিসোড যদি আপনি কোনোভাবে মিস করে ফেলেন তাহলে যেটা করতে হবে, আপনার এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নেবেন কিভাবে সেটা জানিয়ে দিচ্ছি। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কল টিউন, মাই টিউন। আর সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনাকে ভূত এফএম টিউন কোডটা মনে রাখতে হবে, আর কোডটা হচ্ছে 92125, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা জাস্ট একটা SMS পাঠিয়েই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে লিখুন 92125, এবং SMSটি সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস, দেখবেন যে এই টিউনটি আপনার হয়ে গেছে। আজকের এই ঝড় বৃষ্টির রাতে আশা করছি যে ভূত এফএম এর সাথে জমে উঠবে অনেক বেশি আপনার এই রাত্রিটা, এবং অনেক সুন্দর এক রাত্রি হবে। যাই হোক, প্রতিদিনের মতোই আমি বলি যে অনেকেই স্টুডিওতে এসে তাদের ঘটনা শেয়ার করতে পারেন না, তাদের যেটা আমরা করি সেটা হচ্ছে তাদের ইমেলটা পাঠিয়ে দিই, পাঠানো ইমেলটা আমরা পড়ে শোনাই। আজকেও সেরকমই একটা কিছু করতে যাচ্ছি। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে থাকেন বা আমাদের এই বিভিন্ন এপিসোডগুলো শোনেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনি আপনার ঘটনাগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু যেটা হবে যে রেকর্ড ফাইল পাঠিয়ে দিবেন, মানে জাস্ট মোবাইলে রেকর্ড করে সেই অডিও ক্লিপটি যদি আমাদের পাঠিয়ে দেন তাহলে ভালো হবে। এবং একবার চেক করে নেবেন যে সেই অডিও ফাইলটা আসলে খুলছে কিনা, অনেক অডিও ক্লিপ আমরা পাই যেটা খোলা সম্ভব হয় না। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়। প্রথম যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন তার নাম মন্টি, মতিঝিল ঢাকা থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। লিখছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি ভূত এফএম শুনি কিছুদিন ধরে, বলতে পারেন নতুন শ্রোতা, আমার কাছে বেশ কিছু ঘটনা আছে যা একসাথে পাঠানো সম্ভব নয়। আজকেটা যদি ভালো লাগে আর পড়া শোনান তাহলে অনেক খুশি হব। আমার বড় খালার পরিবার ঢাকার শাহজাহানপুর থানার এক এলাকার বাসায় তিনতলায় ভাড়া থাকত। এলাকার নামটা বলবো না, সালটা ছিল 2003 সাল। তারা প্রায় 5 বছর ধরে সেখানে থাকত। খালাদের চতুর্থ তলায় সব তলাতেই ভাড়াটিয়ারা থাকত। 2003 সালের শেষের দিকে এক মর্মান্তিক ঘটনা ঘটে। এক দুপুরে হঠাৎ চতুর্থ তলার মেইন দরজা থেকে জোরে জোরে বাড়ি মারার শব্দ আসে। অবিরাম শব্দ হতেই থাকে, আসতেই থাকে, শব্দটা এমন যেন কেউ হাত দিয়ে দরজায় বাড়ি দিচ্ছে। যারা ফ্ল্যাটে ছিল সবাই তখন চতুর্থ তলায় এসে ভিড় করে। আমার খালাও আসে। তখন আমার দুই খালাতো বোন ছিল স্কুলে আর খালো ছিল তার দোকানে। সবাই তখন দরজার বাইরে থেকে কি বলছে, কি হয়েছে এবং দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকেও তখনও বাড়ি মারার শব্দ আসছে আর চাপা একটা গোমানির আওয়াজ আসছে। যেহেতু বাড়ির মালিক সেখানে থাকতো না আর দারোয়ানের কাছেও ডুপ্লিকেট চাবি ছিল না, তাই অনেক চেষ্টার পর দরজা ভাঙা হয়। এরপর যা দেখা যায় তা আমার খালা কোনোভাবেই বলতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করার পরে তিনি বলেন, দরজার সামনে সেই স্ত্রী লোকটি হামাগুড়ি দিচ্ছে এবং গোমাচ্ছে আর তার চোখ ছিল অসম্ভব লাল। ভেতরে গিয়ে দেখা যায় ড্রয়িং রুমের সিলিং এর ওপর যে ফ্যান ঝুলানো থাকে সেই হুকের সাথে দড়ি দিয়ে স্বামীর দেহটা ঝুলানো আছে। সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হয়, কিন্তু মেয়েটি আগের মতোই হামাগুড়ি দিতে থাকে, কোনোমতেই সে দাঁড়াচ্ছে না বা বসছে না। এরপর পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু কোনো কিছুই তারা বের করতে পারে না। মেয়েটিকে সুস্থ করার জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়। একটি বিষয় বলে রাখা ভালো, মেয়েটির স্বামী যেভাবে ঝুলেছিল তা দেখে সবাই বলেছে যে মেয়েটির পক্ষে এটা করা সম্ভব না আর কারো পক্ষে এরকম আত্মহত্যা করাও সম্ভব না, কারণ লোকটির মাথা সিলিংয়ের সাথে প্রায় লাগানো ছিল। এরপর সপ্তাহখানেক পর ঠিক দুপুরবেলা আমার খালা চতুর্থ তলা থেকে কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ পায়। শব্দটা আসে সেই ড্রয়িং রুম থেকে। শব্দটা এমন ছিল যেন কেউ ভারী কোনো বস্তু টেনে নিয়ে যাচ্ছে। তখন চতুর্থ তলাতে কেউ থাকত না, পুলিশ সেটা সিল করে রেখেছিল। এই অবস্থায় কারো পক্ষে সেখানে ঢোকা সম্ভব ছিল না, কারণ দরজা জানালা সবই বন্ধ ছিল। খালারা যেহেতু ওই ফ্ল্যাটের নিচে থাকত, তারা প্রায়ই এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ শুনত কিন্তু কাউকে কিছু বলত না। কয়েকদিন পর আমার খালু বাড়ির মালিককে এই ঘটনা খুলে বলে এবং বাড়িওয়ালা পুলিশকে বলে। কেউ প্রথমে এগুলো আমলে নেয়নি, কিন্তু খালু আর বাড়িওয়ালার চাপে পুলিশ সেই ফ্ল্যাট খুলতে রাজি হয়। ওই ফ্ল্যাটের জিনিসগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই ছিল। এতদিন বন্ধ থাকার ফলে রুমগুলোতে ধুলো বালি জমেছিল, মেঝেতেও ধুলোর আস্তরণ ছিল, কিন্তু ড্রয়িং রুমের মেঝেতে এক অদ্ভুত জিনিস খেয়াল করে সবাই। ড্রয়িং রুম ছাড়া সব রুমের মেঝেতেই ধুলার আস্তরণ ছিল স্বাভাবিক, কিন্তু ড্রয়িং রুমের মেঝেতে কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্ন ছিল আর লোকটির লাশ যেখানে ঝুলছিল ঠিক তার নিচে টেবিল বা চেয়ারে পায়ের চিহ্ন ছিল। দেখে মনে হয় ওই জায়গাতে টেবিল জাতীয় কিছু রাখা ছিল, কিন্তু এই সপ্তাহ দুয়ের মধ্যে ওই ফ্ল্যাটে কেউ যায়নি আর আমার খালারা প্রায় অদ্ভুত অদ্ভুত শব্দ পেত। এখন কিভাবে এই সব চিহ্ন এলো তা কেউ বলতে পারে না। এরপর আমার খালারা ওই বাড়ি ছেড়ে দেয়, তারপর কি হয়েছিল জানা যায়নি আর তখনও ওই মেয়ের চিকিৎসা চলছিল। যাই হোক, এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই SMS করে জানাবেন, আপনারা তো রেগুলার জানিয়ে দেন। এবং আপনাদের এই SMS খুবই জরুরি যে আপনারা কোন ঘটনাটি আপনাদের ভালো লাগছে, কোন ঘটনাটি ভালো লাগছে না, কারণ আপনাদের পছন্দের পছন্দকে গুরুত্ব দিয়েই আমরা কিন্তু ঘটনা সিলেক্ট করি। তো আজকে আমাদের এই আজকের এপিসোডে বেশ কিছু অতিথিও উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে আমি প্রথম যিনি আছেন উপস্থিত তাকে রিকোয়েস্ট করব তার ঘটনা বলার জন্য। প্রথমে আপনার একটু নাম জানতে চাইব এবং তারপরে আপনার পরিচয় দিয়ে তারপর আপনি আপনার ঘটনায় যাবেন প্লিজ।
জি, আসসালামু আলাইকুম, আমি খন্দকার মিজানুর রহমান মিলন। আমি একটা ফ্রেন্ডের সঙ্গে যে আমার একটা ঘটনা ঘটেছিল আমি এটা জাস্ট বলতে চাচ্ছি। এটা 1995 দিকের ঘটনাটা, এটা এটা ছিল আমরা তিনটা ফ্রেন্ড ছিলাম, আমরা তিনটা ফ্রেন্ড এটা একটা ইউনিভার্সিটির হলে, বুয়েটের শেরে বাংলা হল, ওখানে আমরা মাঝামাঝি গিয়ে ওখানে থাকতাম। তো রাত্রে ঘোরাফেরা করা এটা আমার খুবই ভালো লাগতো। তো ওরকমই একটা রাত, এটা ছিল ফ্রাইডে, তো তখন সারা দেশে নিম্নচাপ চলছিল। তো বেশ দুই তিন দিন হলো রাস্তাতে মানুষজনের যে আউটকাম ছিল সেটা অনেক কম ছিল। তো রাত তখন দুইটা, তো এর মাঝে রাত্রে যে রোড লাইটগুলো ছিল সেগুলো অনেক কম ছিল। তো আমরা তিনটা ফ্রেন্ড রাত দুটার দিকে আমরা রাস্তায় বের হয়েছি। তো হঠাৎ করেই আমরা একটা মোড়ে এসে, পলাশির মোড়, ওখানে এসে জাস্ট আমরা হঠাৎ করে দেখলাম যে নীলক্ষেতের দিকের যে রাস্তাটা চলে গেছে ওইদিকে একটা একটা গাড়ি। তো ওইদিকে আমরা না গিয়ে হঠাৎ করে আমরা বামে আজিমপুরের যে রাস্তাটা ওইদিকে আমরা তিনজন হাঁটতে লাগলাম। হঠাৎ করেই এই ইউনিভার্সিটি শের বাংলা হলের যে পেছন দিকে যে রাস্তাটা আছে ওইদিক থেকে একটা আওয়াজ আসছিল, আল্লাহ আকবর আল্লাহ আকবর, এরকম একটা আওয়াজ আসছিল। তো আমরা তিনটা ফ্রেন্ড হঠাৎ করেই খুব কুল হয়ে গেলাম যে আর ওখানে মানে আমরা যে একটু মানে একে অন্যের সঙ্গে যে কথাগুলো বলছিলাম এগুলো আমরা স্টপ হয়ে গেলাম। হওয়ার পরে হঠাৎ করেই দেখলাম যে 10-12 জনের একটা দল একটা খাটিয়া নিয়ে তারা খুব দ্রুত মানে থেকে ইউনিভার্সিটির ওই শেরে বাংলা হলের পাশের যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে মেইন রোডে চলে আসলো। এবং এমনভাবে তারা আসলো যে আমরাও যাচ্ছিলাম এবং তাদের সঙ্গে আমরা জাস্ট অ্যাড হয়ে গেলাম, এবং আমাদের পেছনেও কয়েকজন থাকলো। তো ওই দিকে আজিমপুরের গোরস্থানের দিকে ওনারা যাচ্ছে, তো খুব দ্রুত যাচ্ছে, তো আমাদেরও একটু স্পিডটা মানে একটু বেড়ে গেল। তো হঠাৎ করে আমি যেটা লক্ষ্য করলাম যে আমরা যে তিনটা ফ্রেন্ড ছিলাম এদের মধ্যে আমরা শুধু একজনের সঙ্গে আরেকজনের আই কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু মানে আমরা কোনো কথা বলতে পারছি না একজনের সঙ্গে, মানে খুব হুড়োহুড়ির মধ্যে আমরা আছি এবং শুধু দ্রুতই আমরা এগিয়ে যাচ্ছি। এর মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম যে ওখানে যে 10-15 জনের যে একটা মানুষ, এরা প্রত্যেকজনই মানে আমি যার দিকেই তাকাচ্ছি আমার মনে হচ্ছে যে একই চেহারা, একই চেহারা, এরকম মনে হচ্ছে। তো এই এই ঘটনাটা যে আর একটা ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করব এরকমও কোনো সিচুয়েশান আমাদের নাই। তো হঠাৎ করেই আমরা দেখলাম যে আজিমপুর গোরস্থানের যে গেট আছে সেই গেটের কাছে আমরা এসে গেছি। তো এখন ওই লেত্তাটা যেটা লাশ ওটা নিয়ে ওই লোকজনগুলো আস্তে করে ভেতরে চলে গেল, এবং আমাদের আমাদের কানে আসছে যে এখানেই কবর হবে, এখানেই কবর হবে একদম সামনে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা শুধু একজন আরেকজনকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা এসেই যখন পড়েছি চলো যাই ভেতরে। কিন্তু আমরা রাস্তাতে কোনো মানুষ, কোনো রিক্সা, কোনো গাড়ি আমরা কিছুই দেখছি না, মানে স্বভাবতই যে নিম্নচাপটা হয়েছে এর জন্য রাস্তাতে গাড়ি অনেক কমে গেছে। তারপরে রাত দুইটা, তো আমরা জাস্ট ভেতরে যখন ঢুকলাম, ঢোকার পরে আমি দেখছি যে এটা অত কাছে না যেটা আমাদেরকে যেটা বলছিল যে এই যে সামনেই হবে। তো আমরা যাচ্ছি যাচ্ছি মনে হচ্ছে একটু অনেক দূরে চলে যাচ্ছি। হঠাৎ করেই দেখছি যে আমরা যেখানে গিয়ে পৌঁছালাম সেটা একদম লাস্টের দিকে, ওখানে জাস্ট একটা গাছ আছে এবং ওইখানে মনে হচ্ছে যে মানে খুব দ্রুত ওনারা কবর দিতে চাচ্ছে। তো হঠাৎ করেই আমি খেয়াল করলাম যে আমরা যে তিনজন ফ্রেন্ড ছিলাম তারা তিনজন তিন সাইডে আমরা চলে গেছি কবরের, কিন্তু এছাড়া ওদের সঙ্গে আমাদের আর কোনো কথা কোনো কিছু এগুলো হচ্ছে না এবং আমাদের তিনজন ফ্রেন্ডের মধ্যেও আমাদের কোনো ইয়ে হচ্ছে না, ইন্টারাকশন কিংবা কোনো কথা এগুলো কিছু হচ্ছে না। এর মধ্যে দেখলাম যে খুব দ্রুত তারা মাটি দিয়ে ফেলছে, এরকম করতে 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 করতে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই আচরণগুলো একটু অস্বাভাবিক, মানে কোনো সাধারণ মানুষ যেভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলে এরকম কোনো কিছু হচ্ছে না। তো মানে খুব অল্প সময়ের মধ্যে আমার মনে হচ্ছে যে মাটি দেয়া হয়ে গেল। হওয়ার পরে হঠাৎ করে ওনারা জাস্ট মোনাজাত স্টার্ট করলেন। তো মোনাজাতটা যখন স্টার্ট করলো আমরা তিনজনই হাত উঠালাম এবং আমাদের সঙ্গে অন্যান্য লোক যারা ছিল ওনারাও হাত উঠালো। হাত উঠানোর পরে আমাদের মানে আমি অন্যদের সিচুয়েশনটা জানি না, আমার চোখটা আমি একদম বন্ধ করে আমি জাস্ট মোনাজাতটা ধরলাম। ধরার পরে আমার মনে হচ্ছে কি যে আমার আশেপাশে যে লোকজনগুলো ছিল আমি মানে আস্তে আস্তে মনে হচ্ছে যে নিঃসঙ্গ হয়ে গেছি, যে আমার আশেপাশে কেউ নাই এরকম মনে হচ্ছে। তো হঠাৎ করে যখন মোনাজাতটা শেষ হলো, শেষ হওয়ার পরে আমি যে চোখ খুললাম, চোখ খোলার পরে আমি যে জিনিসটা দেখলাম এটা মানে আমার আমার জীবনের এটাই ফার্স্ট ঘটনা। আমি দেখলাম যে 10-12 জনের যে একটা লোক ছিল, যে দলটা ছিল, ওনারা একজনও ওখানে উপস্থিত নাই এবং আমরা শুধু যে তিনজন ফ্রেন্ড আমরা তিনজন তিনজনের দিকে জাস্ট একবার আই কন্টাক্টের সঙ্গে সঙ্গে আমরা তিনজনই গেটের দিকে দৌড় দিয়েছি। দেওয়ার পরে জাস্ট গেটের ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড হঠাৎ করে এসে ওখানে মানে বসে পড়লো, সে সেন্স হারানোর মতো অবস্থা। হঠাৎ করে দেখলাম যে একটা লোক আসলো, এসে আমাদেরকে বলছে যে কি ব্যাপার, আপনাদের কি হয়েছে। তো তখন আমি ওনাকে ফার্স্টে বললাম যে আমরা এরকম একটা মাটি দিতে আসছি কিন্তু এখন দেখছি যে একজনও ওখানে উপস্থিত নাই। তো উনি বললো যে এটা কোথায়, তো আমি জাস্ট এই প্লেসটা দেখাইলাম। তো প্লেসটা দেখানোর সঙ্গে সঙ্গে উনি একটু আঁতকে উঠল। আঁতকে ওঠার পরে আমাকে বলল যে আপনারা তো কোনো লাশের সঙ্গে আপনারা আসেননি, আমি আপনাদেরকে দেখলাম যে আপনারা তিনজন জাস্ট এই ছোট্ট যে গেটটা আছে এদিক দিয়ে আসলেন, আমি ভাবলাম যে এখানে অনেক ছেলে পেলে আসে মাঝে মাঝে, হয়তো ওরকমই একজন। তো আপনারা যেখানে গিয়েছেন এটা অ্যাকচুয়ালি অনেকদিন আগে, এর আগেও আমি একটা শুনেছি যে এখানে মাঝে মাঝে এইভাবে লোকগুলোকে নিয়ে আসে, সেটা হয়েছে যে ওখানে একটা খুব খারাপ একটা লোকের ওখানে একটা কবর হয়েছিল। তো হওয়ার পরে ওই লোকটার ওখানে মানে জানাজা হয়নি ভালোভাবে এবং তার ইয়ে হয়নি, তাকে যে ভালো করে যে ক্লিন করে যেটা গোসল করে এই জিনিসটা হয়নি, এটা তাকে নাকি স্বপ্ন দেখিয়েছে এবং ওনার মানে ওনাকে যে স্বপ্নটা দেখিয়েছে সেটা বলেছে যে আমি প্রায় সময় এই জিনিসগুলো করব, যে আমার এইটাতে আসবে না তাকে সে শেষ করে ফেলবে এরকম। তো আলটিমেটলি এই জিনিসটা শোনার পরে যে আমরা ওভাবে কোনো কিছু দেখিনি যে একটা ভয়ঙ্কর কোনো কিছু এরকম না, কিন্তু টোটাল সিচুয়েশন এনভায়রনমেন্ট এমন ছিল যে আমরা তিনটা ফ্রেন্ড পরবর্তীতে প্রায় 7 দিনের মতো আমরা কারোর সঙ্গে কোনো কথা বলতে পারিনি এবং এই সিচুয়েশনটা কাউকে এক্সপ্লেইনও করতে পারিনি। তো FM এর জাস্ট এই সুযোগটা পেয়ে আমি আজকে এটা ফার্স্ট বললাম। তো সবাইকে ধন্যবাদ, যদি নেক্সট টাইম আমার আরো কোনো ই থাকে আমি সেটা সবাইকে জানাবো। আসসালামু আলাইকুম।
আসসালাম, আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাকে আইনুল SMS করেছেন হবিগঞ্জ থেকে, এবং তিনি বলছেন, রাসেল ভাই আমার কাছে নতুন একটা গল্প আছে, তিনি তাই বলছেন আর কি। তো আমি বলবো যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেটা আমাদের ইমেল করতে হবে। আপনি একটা ফোন নাম্বার দিয়েছেন, তবে তার আগে ইমেল করতে হবে এবং আপনার ঘটনাটা আমরা পড়ে দেখব যে সেটা সিলেক্ট করার মতো কিনা। তাহলে ডেফিনেটলি আপনি যদি সিলেক্ট করার মতো হয় ডেফিনেটলি আপনি কিন্তু কল পাবেন। ইব্রাহিম সানি লিখেছেন ঘটনাটি সত্যি শুনে ভালো লাগলো। আর আমাদেরকে সাজিদা লিখেছেন আজকের ভূত FM দারুণ লাগছে, আমি আর আমার আপু শুনছি। তো আমি যেটা বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা যারা শুনছেন তারা শুধুমাত্র প্রশংসা না, বলবেন যে কোন ঘটনাগুলো ভালো লাগছে, তাহলে আমাদের জন্য সেটা অনেক বেশি ভালো হবে এবং আমাদের পরবর্তীতে গল্প সিলেক্ট করতে বা ঘটনা সিলেক্ট করতে কিন্তু আমাদের সেটা অনেক বেশি সহায়তা করবে। আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাশা বরিশাল থেকে, এবং আমাকে SMS করেছেন সায়েম কালীগঞ্জ থেকে, এবং আমাকে SMS করেছেন লিমন, এবং আমাকে SMS আচ্ছা রেকর্ড কিভাবে পাঠায় ভূত FM সেটা তিনি জানতে চেয়েছেন। আপনার জাস্ট ফোনে যে রেকর্ড করার অপশনটা রয়েছে সেই অপশনটা তে আপনি চলে যান এবং সেখানে আপনি আপনার ঘটনাটি জাস্ট পড়ে শোনান, বা আপনি ঘটনাটি মানে পড়ে শোনানো দেখে পড়াটার চাইতে বেশি ভালো যদি আপনি জাস্ট ঘটনাটা যেভাবে আমাদের এখানে অতিথিরা বলেন সেভাবে যদি আপনি আপনার ফোনের সামনে বলেন এবং তারপরে সেই অডিও ক্লিপটা বা অডিও ফাইলটা যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলেই চলবে। তাসনুভা শুভ জাহিন রুদ্র সোহান মারিয়া এবং জেরিন মগবাজার থেকে আমাদের শুনছেন এবং তারা লিখেছেন যে উইয়ার এনজয়িং ভূত FM। মারুফ আমাদেরকে কেরানীগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের আবহাওয়া ঠান্ডা এবং ভূত FM অসম হবে। সমীর আমাদের গুলশান থেকে লিখেছেন আই লাভ ভূত FM। রাজু আহমেদ আমাদের কুষ্টিয়া থেকে লিখেছেন এবং তিনি বলছেন আজকের শোটা সবার ভালো লাগবে। আমাদের ফাহাদ বাড্ডা থেকে লিখেছেন রাসেল ভাই সেকেন্ড ঘটনাটা ভালো লেগেছে, অনেক ভয় লেগেছে। আমাকে সামিত লিখেছেন চট্টগ্রাম থেকে যে রাসেল ভাই কেমন আছো, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো। তাহলে সজীব আমাদের SMS করছেন কেরানীগঞ্জ থেকে, হাশিম সিলেট থেকে, শাকুর আমাদের সাভার থেকে SMS করেছেন, রাহুল আমাদের রাজশাহী থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন নরিন, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি জেনিফার ভূত FM থেকে, ভূত FM রক্স তাই লিখেছেন, বাংলা জিন আমাদের সিলেট থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মিরাজ, বৃষ্টি আমাদের SMS করেছেন, মিজান আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ডিজেল লিঙ্কন চট্টগ্রাম থেকে, এছাড়া ফটিকছড়ি থেকে রাফি আমাদের SMS করেছেন, রিজন আমাদের SMS করেছেন, শোভন চট্টগ্রাম থেকে SMS করেছেন, জামাল উদ্দিন উদয় সিটি ইউনিভার্সিটি হল থেকে আমাদের SMS করেছেন, জিসান সামিয়া সুমিয়া সুমাইয়া হবে এটা সম্ভবত না, সুমাইয়া মিরপুর দুই থেকে আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন এবং আমাদের সঙ্গেই থাকুন, আমরা জাস্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতি পরে এবং তারপরে আরও দারুণ দারুণ সব ঘটনা আছে এবং আপনারা যেটা ভাবছেন ঠিক সেরকমই কিছু একটা হতে যাচ্ছে আশা করছি। আজকে রাত্রিটা ভূত FM এর জন্য একদম পারফেক্ট একটা রাত্রি। আপনারা যদি আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান তাহলে আমাদের যে সমস্ত অতিথিরা আজকে জয়েন করেছেন আমাদের সাথে তাদেরকে আপনারা দেখে নিতে পারেন, তারা সবাই তাদের সবার একটা গ্রুপ ফটো আছে ফেসবুকে। আপনারা চলে যান www.facebook.com/radiofurti, দেখতে পারবেন সেখানে আজকে কারা কারা পার্টিসিপেট করছেন এবং আপনাদেরকে ভয় দেখাচ্ছেন। আপনারা সেখানে চাইলে কমেন্টও করতে পারেন, আমরা ফেসবুকেও কিছু কমেন্ট পড়বো ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি জাস্ট একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
What FM? Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:27, আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আমরা পরপর দুটো ঘটনা শুনেছি। একটা ছোট ব্রেকে গেছিলাম, আবারও ফিরে আসছি। যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে যারা আমাদেরকে ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন তাদের সেই পোস্টগুলো পড়ব, এবং আমরা দেখছি যে অনেকেই কমেন্ট করছেন আমাদের ছবির নিচে এবং লিখেছেন যে এনজয় করছি ভূত FM। এটা লিখেছেন শামিম সাদ, আমাদেরকে নাজমুল হুদা লিখেছেন অনেক অনেক ভয় লাগছে, তাই শুনছি না, কাল শুনব না। আমার যেটা মনে হয় যে লাইভ শোনার একটা মজা রয়েছে এবং সেটা আপনার শোনা উচিত। আমাকে লিখেছেন এবি রাজাক যে আই লাইক ভূত এফ এম বাট ভয় পাই। আমার ভয় না পেলে তো আমাদের বিপদ ভাই, সুতরাং ভয় দেখাতেই হবে। রাকিব খান আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে সর্ববৃহৎ যে নেটওয়ার্ক আমাদের, সেই জন্য তিনি আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন। আমাদেরকে সাদিকুল সাকিফ আমাদের এস এম এস করেছেন এবং বলছেন যে ভাইয়া ভালোই লাগছে আমাদেরকে। এছাড়াও এস এম এস করেছেন, দেখতে পাচ্ছি যে স্বপ্নহীন নষ্ট মানুষ, ওকে, বাহ, নামটা খুব অদ্ভুত টাইপের নাম। আমাদেরকে এস এম এস করেছেন নাফিসা হুসেইন রাকা, এস এম এস করেছেন আমাদেরকে মোহাম্মদ মমিন খান সহ আরো অনেকে। যাই হোক, আমাদের যদি আপনিও যদি ফেসবুকে আপনি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti, দেখে নিন আজকে কারা পার্টিসিপেট করছে, কারা আপনাদের ভয় দেখাচ্ছেন, সে সমস্ত অতিথিদের প্রত্যেককে আপনারা দেখতে পারবেন। তো আমার মনে হয় যে এখনই আপনি সেখানে চলে যেতে পারেন। যাই হোক, আমরা চলে যাব আবারও কিছু এস এম এস এ। আমরা দেখতে পাচ্ছি অনেকে এস এম এস করছেন, আফমান আমাদের এস এম এস করছেন এবং তিনি বলছেন যে আমাদের ফেসবুক পেজটা কি, পেজের নাম কি, কিভাবে পাবো। আমি তো বলে দিলাম, একটু আগে বলেছি, আবারও বলছি www.facebook.com, এই পর্যন্ত আমরা সবাই জানি। তারপর স্ল্যাশ দিয়ে লিখুন রেডিও ফুর্তি, RADIOFOORTI ফুর্তি, ব্যাস, তাহলে দেখবেন যে আমাদের পেজ চলে যাবেন এবং সেখানেই আমাদের সবার ছবি রয়েছে আজকের অতিথিদের। আমাদেরকে মিনজুমা এস এম এস করেছেন, এস এম এস করে বলেছেন কেমন আছো রাসেল ভাই, আমি ভালো আছি এবং সবসময় ভালো দলে। আমাদেরকে শাকিল এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে চঞ্চল, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন সঞ্জিদা ইয়াসমিন খুলনা থেকে, আমাদেরকে রুহুল আমিন এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তিনি, আপনি প্লিজ আপনার একটু নামটা বলবেন, আপনার পরিচয় দিয়ে তারপর আপনার ঘটনাটা শুরু করবেন।
হ্যালো লিসেনার্স, আমি দানিয়েল, আমি গুলশানে একটা রিসার্চ অর্গানাইজেশন আছি। তো আমি যে ঘটনাটা এখন বলবো, এই ঘটনাটা আমার চাচার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা ছিল ১৯৯৮ সালে দেশে খুব বড় একটা বন্যা হয়েছিল। তো বন্যায় আমাদের এলাকার অধিকাংশ রাস্তাই ভেঙে গিয়েছিল। তো এখন আমাদের এলাকায় হাইওয়ে রোড হয়েছে, তখন হাইওয়ে রোডটা ছিল না। তো আমার চাচার যে ঘটনাটা, উনি ওনার বোনের বাড়িতে একটা কাজে গিয়েছিলেন। তো উনি যখন কাজ সেরে বাড়ির দিকে রওনা করলেন তখন প্রায় রাত ১০টা বেজে গেছে। তো ওনাকে অ্যারাউন্ড ১২ কিলোমিটারের মতো পথ ওনাকে পার হয়ে বাড়ির দিকে আসতে হবে। তো উনি ৮ কিলোমিটার পথের মতো উনি ভ্যানে করে আসলেন, যেটা গ্রাম অঞ্চলে যাতায়াতের একটা বাহন। তো যে ৮ কিলোমিটার উনি আসলেন কোনো সমস্যা ছাড়াই, ওই ৮ কিলোমিটার আসলেন। এখন ওনাকে যে পথটা ধরে আসতে হবে এটা সম্পূর্ণ হেঁটে ওনাকে বাড়ির পথ অতিক্রম করতে হবে। তো রাতটা ছিল চাঁদনি রাত, আকাশে মেঘ ছিল না, খুব সুন্দর একটা চাঁদনি রাত ছিল। তো উনি যে পথ ধরে হেঁটে আসছিলেন, ওই পথটা মোটামুটি নির্জন ছিল না, কিছুক্ষণ পরপর রাস্তার দুই পাশে বাড়ি ছিল। এবং একটা কথা বলে নিই যে ওই এলাকাটা ছিল মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। তো উনি যখন হেঁটে আসতেছিলেন তখন রাত প্রায় ১১টা বেজে গিয়েছিল। তো উনি চারপাশের পরিবেশ খুব নির্জন পরিবেশ ছিল, চাঁদের আলো ছিল এবং ওনার পথ চলতে সেরকম কোনো সমস্যা হচ্ছিল না। তো এখন উনি হাঁটতে হাঁটতে যতটা পথ পাড়ি দিয়েছে, এখন যে পথ ধরে উনি আসছিলেন, ওই পথের দুইটা পথ ছিল। একটা পথ ছিল হিন্দু অধ্যুষিত একটা এলাকার ভিতর দিয়ে একটা পথ, যেটা হিন্দু পাড়া বলা হয়, আর একটা পথ ছিল এমনি লোকজনের রাস্তা চলাচলের একটা পথ। তো রাস্তা চলাচলের যে পথটা ছিল, ওই পথের তিনটা রাস্তা একটা মাথায় এসে একটা বটগাছ ছিল। তো বটগাছটা খুব বেশি বড় না, মাঝারি ধরনের একটা বটগাছ ছিল। তো উনি যখন বটগাছ থেকে কিছুটা দূরে, যেহেতু চাঁদের আলো ছিল, উনি বটগাছটা পুরাটাই দেখতে পাচ্ছিলেন। তো ওই দিকে যখন চোখ গেল, হঠাৎ করে ওনার মনে হলো যে বটগাছে কিছু একটা ঝুলছে। তো হতে পারে এটা চোখের একটা ভ্রম, এই টাইপের একটা ব্যাপার হতে পারে। তো উনি কিছুটা ভয় পেলেন। তো ভয় পাওয়ার পরে উনি যেটা করলেন, যে সিদ্ধান্ত নিয়ে, না হয়তো ভয়ের কিছু একটা থাকতে পারে, আমি রাস্তা ধরে না গিয়ে হিন্দু অধ্যুষিত যে এলাকাটা, ওই ওই এলাকার মধ্যে দিয়ে যাবে। তো এখানে বলেন এই হিন্দু অধ্যুষিত যে এলাকাটা চারপাশে অনেক গাছ ছিল এবং দিনের বেলাও এলাকাটা অনেকটা খুব একটা আলো যায় না অনেক গাছগাছালি থাকার কারণে। তো যাই হোক উনি সিদ্ধান্ত নিলেন যে এখান দিয়ে যাব, যেহেতু বটগাছ কিছু একটা দেখে উনি ভয় পেয়েছিলেন। তো তারপরে উনি হিন্দু পাড়ার মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। তো কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে তার মাথার সঙ্গে কোন একটা ফিগার টাইপের খুব জোরে একটা ধাক্কা খেলেন। ধাক্কা খেয়ে উনি প্রায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনি জাস্ট দুই তিন হাত সামনে গিয়ে পড়ে গেছে, উনি পিছনের দিকে ব্যাক করে চাইলেন, চার পর উনি দেখলেন যে একটা হিউম্যান ফিগারের মতো কিছু একটা ঝুলছে। তো ঝোলার ব্যাপারটা হলো যে উনি যে ফিগারটার সাথে ধাক্কা খেয়েছে ওই ধাক্কা খাওয়ার ফলে ফিগারটা ঝুলছে। তো প্রথমে উনি মনে করলেন যে না হয়তো সিম্পল একটা ব্যাপার, হয়তো আমার চোখের ভুল। তারপরে উনি আবার খুব ভালো করে লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখলেন যে না একটা হিউম্যান ফিগার জাস্ট ঝুলতেছে ওনার সাথে ধাক্কা খাওয়ার ফলে। এবার উনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পাওয়ার ফলে উনি প্রায় চিৎকার দিয়ে আরো কয়েক হাত সামনে গিয়ে পড়লেন। এরপরে যেটা হলো উনি কিছুক্ষণ মানে বুকে হাত দিয়ে বসে পড়ছে। তো ওনার চিৎকার শুনে কিছুক্ষণ পরে দুটা লোক বের হয়ে আসলো এবং যে গ্রামের মধ্যে দিয়ে ছিলেন এই গ্রামটা ওনার পরিচিত ছিল এবং যে লোক দুটো বের হয়ে আসলেন এই লোক দুটো ওনার পরিচিতই ছিল। পরে বলল যে ভাই আপনি এত রাতে এখানে কি করছেন? পরে উনি বলল যে হ্যাঁ আমি আমার বোনের বাড়ি থেকে ফিরছিলাম কিন্তু কিছু একটার সাথে আমি ধাক্কা খেয়েছি এবং ওইটা আমি দুইবার তাকিয়েছি দেখতে পাচ্ছি। পরে বলল যে কই? পরে তিনজন একসাথে তাকালো, দেখলো যে হ্যাঁ একটা হিউম্যান ফিগার হিউম্যান বডি সেটা ঝুলছে। তো এটা খুব ভালো করে দেখার জন্য দুইজন বাকি দুইজন তারাও দেখলো, দেখলো যে না এটা আসলে একটা হিউম্যান বডি গাছের উপর ঝুলছে। তারপরে তারাও চিৎকার চেঁচামেচি করলো। তারপরে রাস্তার লোকজন বাড়ির আশেপাশে যে বাড়িগুলো ছিল ওখান থেকে লোকজন বেরিয়ে আসলো, হ্যাঁ দেখলো যে ওই পাড়ারই একটা হিন্দু মেয়ে সে গলায় দড়ি দিয়েছে এবং আমার যে চাচা উনিও মেয়েটিকে চিনতে পারলো কারণ মেয়েটি ওনার গ্রামেরই একটা স্কুলে হাই স্কুলে পড়ত। তারপরে যাই হোক ওখানে অনেক রাশ হয়ে গেল, লোকজন আসলো। তো এই আমি এখান থেকে একটু স্কিপ করে যাই। তারপরে যে ঘটনাটা ঘটলো উনি ওখান থেকে যখন ওনার বাড়ির পথে ব্যাক করলেন তখন প্রায় রাত দেড়টা বেজে গিয়েছে একটা তিরিশের উপরে। ওই লোক দুটো পরিচিত লোক দুটো বললো যে ভাই এত রাতে আপনি যাবেন? তো এখানে যে ঘটনাটা ঘটে গেল আপনি কি একা যেতে পারবেন? এখন তো স্বাভাবিকভাবে ভয় পাবেন, একটা ভয়ের ঘটনা ব্যাপার যেহেতু ঘটে গেছে এখানে। তো উনি বললেন যে না সমস্যা নাই, চাঁদের আলো আসছে তো একা যেতে পারবো, এখন তার খুব বেশি পথ নেই, এখান থেকে হয়তো এক দেড় কিলোমিটার হবে, বিশ পঁচিশ মিনিট আমার লাগবে। কিন্তু একটা ব্যাপার ছিল যে উনি এখন যে পথটা ওনার আসতে হবে সে পথটা সম্পূর্ণ নির্জন একটা মাঠ, মাঠের মধ্যে দিয়ে ওনার আসতে হবে। তো পরিবেশটা খুব সুন্দর ছিল, চাঁদের আলো ছিল, আবার একটু পাশেই নদী বয়ে যাচ্ছিল। কিন্তু ভয়ের ব্যাপার ছিল যে ওনাকে এখন যে পথটা পার হতে হবে তার একেবারে শেষ মাথায় যে উনি রাস্তা ধরে বাড়ি যাবেন তার আগে একটা শ্মশান ঘাট ছিল এবং তারই পাশে খুব পুরনো কিছু হিজল গাছ ছিল, যেগুলো সাধারণত হিজল গাছগুলো থাকলে মানুষ সাধারণত বিভিন্ন যে ঘটনাগুলো ঘটে থাকে ওই রকম কিছু ঘটনা অহরহ শোনা যেত। তো তারপরে উনি তারপরেও একা একা চলতে লাগলেন। তো ওনার মধ্যে হঠাৎ করে প্রচন্ড একটা ভয় আসলো, অযথায় একটা ভয় আসলো যেহেতু আগে একটা ভয়ের ঘটনা ঘটে গেছে। তারপরে উনি ভাবলেন যে যে লোক দুটো এগিয়ে দিতে চাইছিল হয়তো এগিয়ে দিলেই ভালো হতো। তারপরে উনি ভয় মনে উনি হাঁটতে লাগলেন। তো উনি হাঁটতে হাঁটতে প্রায় শ্মশান ঘাটের থেকে অনেকটাই কাছাকাছি চলে এসেছেন। তো হঠাৎ উনি দেখতে পেলেন যে শ্মশান ঘাটের ওখানেও অনেক লোকজন, সাদা কাপড় পরা অনেক লোকজন, হয়তো কোনো লোক মারা গেছে তার মরা পোড়ানোর জন্য শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছে এরকম একটা ব্যাপার। তো উনি মনে মনে তখন একটু সাহসী উঠলেন যে না হয়তো আমাদের এলাকারই শ্মশান ঘাট, এখানে কেউ মারা গিয়েছে, হয়তো তাকে মরা পোড়ানোর জন্য আনা হয়েছে। তো উনি এখন একটু শক্তি সঞ্চয় করে সামনে এগোতে লাগলেন। কিন্তু উনি যখনই শ্মশান ঘাটের কাছে গিয়ে পৌঁছেছেন তখন উনি দেখলেন যে না আসলে কেউ নেই, এতক্ষণ দূর থেকে যে মনে হচ্ছিল যে না অনেক লোক আছে বাট শ্মশান ঘাটের লোক নাই, জাস্ট একটা মরা শোয়ানো কাঠ দিয়ে যেভাবে শেষকৃত অনুষ্ঠান আয়োজন করে ওইভাবে একটা মরা শোয়ানো আছে সাদা কাপড় দিয়ে। তো এবার খুব ভয় পেয়ে গেলেন, ভয় পাওয়ার পরে এখন স্ট্যাচু হয়ে গেলেন যে এটা কি হলো, আমি দূর থেকে দেখলাম যে এতগুলো লোক কিন্তু এখন দেখতেছি কেউ নাই। তারপরে উনি ভয় ভয় ভাবলেন যে আচ্ছা যাই হোক, আমি এই পাশ দিয়ে যখন আমার যেতে হবে কিছু করার নেই, তো আমি চলে যাব পাশ দিয়ে। তো তারপরে উনি যখন একেবারে শ্মশানের পাশ দিয়ে হেঁটে যেতে হবে, হঠাৎ উনি দেখলেন যে মরার উপরে যে লাশটা শোয়ানো, হঠাৎ সাদা কাপড়টা সরে গিয়ে কেউ একজন বসে উঠে বসলো। তো উনি ফিরে চাইলেন, যেটা হয় যে পাশ দিয়ে এইভাবে যদি কেউ উঠে বসে অবশ্যই মানে তাকানো ছাড়া গতান্তর তখন ছিল না, আর চাঁদের আলো ছিল, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। তো লাশটা যখন উঠে দাঁড়ালো তখন উনি লাশটির দিকে চাইলেন, দেখলেন যে লাশটি লাল চোখ করে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা, এই লাশটা ঠিক ওই লাশ যে কিছুক্ষণ আগে সে যে লাশটির সঙ্গে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল, এই লাশটি ঠিক সেই লাশ। তো তখন তার ভয়ে একেবারে সে জমে গিয়েছিল। তখন সে একটু সাহস সঞ্চয় করে সিদ্ধান্ত নিল যে না, সে এবার সে দৌড় দিবে। তো সে যেটা করলো, একটু সাহস সঞ্চয় করে সে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে যেটা হলো, সে কিছু দূর গিয়ে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে সে পড়ে গেল। এরপরে সে সেন্সলেসই হয়ে গিয়েছিল। পরের দিন সে তাকে তার নিজেকে আবিষ্কার করলো বেডে, নিজের বাড়ির বেডে। তো যে লোকগুলো তাকে দিয়ে গিয়েছিল তারা কিন্তু তাকে খুঁজে পেয়েছিল, একটা হিজল গাছগুলো ছিল ওইটার নিচে। তো এই ছিল আমার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী আবার প্রথম অতিথির কাছে, এবং তার আগে আমাদের কাছে আরো কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দিতে চাই। প্রতিরাতের মতো আজকেও আমাদের সাথে রয়েছেন একজন সেলিব্রিটি, যার ঘটনাটি সংগ্রহ করেছে আমাদের আউটডোর ব্রডকাস্টের সাদ। এবং সেই সাথে সাদের আরো একটা সংগৃহীত ঘটনা রয়েছে, যেটি মেডিকেল রিলেটেড, মানে মেডিকেল কলেজ রিলেটেড, মেডিকেল হাসপাতাল রিলেটেড, এবং সেটা অবশ্যই মর্গে একজন মানে মর্গের সাথে সম্পৃক্ত এরকম একজনের ঘটনা। সুতরাং সেটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। সে সমস্ত ঘটনা আমরা একে একে সবই প্লে করব আপনাদের জন্য। এছাড়া আমাদের আরো বেশ কিছু অডিও ক্লিপ রয়েছে, যে অডিও ক্লিপগুলোর মধ্যে দু একটা আমরা হয়তো আজকে আপনাদেরকে শোনাতে পারি। আরো কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমাদের লিখে পাঠিয়েছেন আমার পড়ার কথা, সে সমস্ত ঘটনা যদি সময় পায় তাহলে আপনাদের শোনাবো। আসলে অনেকগুলো ঘটনা রয়েছে আজকে, আশা করছি এক একে সব শোনাতে পারবো। মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও ঈশিতা আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে, হাসান আমাদের SMS করেছেন, এবং আজকে আমাদেরকে আক্তার মনিরামপুর যশোর থেকে আমাদের SMS করেছেন, খোকন নাটোর থেকে SMS করেছেন, সোহাগ শান্তিবাগ থেকে SMS করেছেন, মোহাম্মদ শামস সুমন ফ্রম চাঁপাইনবাবগঞ্জ তিনি আমাদের SMS করেছেন, আশরাফুল রবিন মাসুম এবং আলম আমাদের SMS করেছেন, সাজ্জিদ আমাদের SMS করেছেন, একা শুনছেন তিনি ভয় লাগছে। এছাড়াও কবির আমাদেরকে SMS করেছেন জিঞ্জিরা থেকে, ইথিকা আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি স্বপন, এছাড়াও আমাদেরকে নয়ননগর থেকে SMS করেছেন স্বপন, তাছাড়া ফুর্তি সুস্মিত আমাদের SMS করেছেন, এবং তিনি বরিশাল রেস্ট হাউসে এই মুহূর্তে, এবং কালকে যাবেন ফরিদপুর, কিন্তু এখন টায়ার্ড হয়ে গেছেন, তারপরেও তিনি ভোতাফেম শুনছেন আমাদেরকে, সেটা জানিয়েছেন তিনি। এছাড়াও সাথী আমাদের SMS করেছেন বরিশাল থেকে, আমাদেরকে প্লে বয় জাহিদ SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে অপু, SMS করেছেন আমাদেরকে হ্যারি পটার, SMS করেছেন আমাদের বিজিতা, SMS করেছেন আমির, আজকের ঘটনাগুলো তার কাছে খুব ভালো লাগছে। মিল্টন নশী দাসপাড়া থেকে SMS করেছেন, তিনি বলছেন প্লিজ আমার ফুল SMS টা পড়েন, আমি অনেক আশা করে আছি, আপনার ঠিক এই মুহূর্তে এই SMS টি আমি পেলাম, সুতরাং এই SMS টি আমি ফুল পড়তে পেরেছি, বাট আগের SMS টি আমি সরি আমি এখনো পাইনি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন জামাল, SMS করেছেন আমাদেরকে জাকিয়া ফেরদৌস সাথী, এছাড়াও ফারজানা এবং রুবেল সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে SMS করুন, লিখে ফেলুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর আপনি যদি আমাদেরকে ইমেইল করতে চান, অর্থাৎ ঘটনা পাঠাতে চান, তাহলে সেই ঘটনাটি আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ লিখে পাঠান bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। অ্যাড্রেসটি আরো একবার বলছি, bhutfm@radiofurti.fm, স্পেলিংটি হবে bhutfm@radiofurti.fm। আর যদি আমাদের সাথে ফেসবুকে আপনারা কমিউনিকেট করতে চান তাহলে আপনারা চলে যান, ভিজিট করুন www.facebook.com/radiofurti। চলে যাচ্ছি আমরা আমাদের প্রথম অতিথির কাছে, আপনি প্লিজ আরো একবার আপনার পরিচয় দিয়ে তারপর আপনার ঘটনাটা শেয়ার করবেন।
হ্যালো লিসনার, এগেইন খন্দকার মিজানুর রহমান মিলন। আমি মানে এই স্টোরিটা আমার একটু স্মল স্টোরি, তো অ্যাকচুয়ালি আমি এটা
একজনের কাছে এটা শুনেছি, আমি একটা আইটি অর্গানাইজেশনে আছি, তো আমরা বিভিন্ন জায়গায় আইটি সলিউশনগুলো প্রোভাইড করি। তো সেখানে আমি একটা মাদ্রাসাতে আমি একবার গিয়েছিলাম ওখানে একটা আইটি সলিউশনের জন্য। তো ওখানে গিয়ে ওখানকার যিনি হাউস টিউটর আছেন উনি আমাকে ডিটেইল এটা বলেছিল। তো ইস্যুটা হচ্ছে এরকম যে ওখানে চারতলা বিল্ডিং ওইটা, তো চারতলা বিল্ডিংয়ের ওখানে তিন তালাতে টোটাল স্টুডেন্টরা থাকে, কিন্তু চারতলাতে কেউ কখনো ওখানে থাকে না। তো একটা স্টুডেন্ট উনি আসছে গ্রাম থেকে, উনি আসছে, আসার পরে উনি বলল যে আমার এখানে একটা সিট লাগবে। তো ওখানকার হাউস টিউটর যিনি ছিলেন উনি বলল যে আচ্ছা দেখুন আমাদের তো এখানে কোনো সিট নেই, তো একটা আছে এটা চারতলার উপরে, কিন্তু ওখানে আপনাকে আগের থেকে আমি সাবধান করছি ওখানে সহজে কেউ থাকে না। তো আপনাকে বললাম এখানে একটা অপশন আছে, যদি আপনি যেতে পারেন তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। তো উনি আবার ওই স্টুডেন্টটা একটু সাহসী, উনি সবসময় বলে যে আমি এগুলো ভূত কিংবা এগুলো আমি বিলিভ করি না। তো উনি বললো যে ওকে আমাকে ওখানে ইয়েটা করে দেয়। তো উনি তারপরে তখন ছিল দুপুর দুইটা। তো উনাকে যখন অ্যারেঞ্জমেন্টটা করে দিল, তো উনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে উনি দেখলো যে প্রত্যেকটা ফ্লোর, একতলা দুতলা তিনতলা প্রত্যেকটা ফ্লোর একটু মানে অপরিষ্কার টাইপের ওখানে ছিল, কিন্তু উনি যখন চারতলায় গেল উনি ওখানে ওঠার সঙ্গে সঙ্গে একটা স্মেল আসলো, খুব নাইস স্মেল, এবং দেখলো যে ফ্লোরটা খুব ক্লিন। তো তারপরে ওনার যে রুমটা এটা একদম ছাদের লাস্টের দিকে, একটা সিঙ্গেল রুম অ্যাটাচ বাথ। তো উনি ওখানে জাস্ট ওই রুমটাকে দূরের থেকে দেখা যাচ্ছে। তো উনি যেতেই হঠাৎ করে ঠিক ছাদের মাঝখানে এসে ওনার মনে হলো যে ওনার শরীরের সঙ্গে মানে কিছু একটা আঘাত পেল, এবং সেটা মনে হলো যে একটা মানে হিউম্যান বডি। তো উনি জাস্ট এপাশ ওপাশ তাকিয়ে উনি জাস্ট কোনো কিছু না ভেবেই উনি রুমের ভেতরে চলে গেল। তো রুমে যখন উনি জাস্ট ডোরটা খুলে ঢুকলো, ঢোকার পরে এই সেম স্মেলটা উনি রুমের ভেতরে পেল। তো তারপরে মানে উনি রুমের ভেতরে ঢোকার পরে রুমটা পরিষ্কার করার পরে জাস্ট যখন চারটা বাজে, চারটার দিকে উনি আবার নিচে নেমেছে, জাস্ট ওই হাউস টিউটরকে বলছে যে ঠিক আছে এভরিথিং ইজ ওকে। তো তারপরে এটা বলার পরে উনি উপরে আসছে, আসার পরে ঠিক সিঁড়ির কোনাতে চারতলাতে যখন উঠবে হঠাৎ করে দেখছে যে একটা খুব মানে কিউট চেহারার একটা লোক, একটা হুজুরের মতন, জাস্ট ওনার দিকে তাকিয়ে একটা হাসলো, একদম ক্লিয়ার উনি দেখতে পেলেন। হাসার পরে ওনাকে বলল যে আপনি তো অনেক সাহসী, থাকতে পারবেন তো? তো উনি আর কিছু বলল না, না বলে উনি জাস্ট হেঁটে চলে গেল। যাওয়ার পরে উনি দেখছে যে মানে অনেক সানলাইট আছে, কিন্তু উনি যখন রুমে গেল যাওয়ার পরে ওনার মনে হচ্ছে যে একটা মানে এখন হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা এরকম তার একটা অনুভূতি হচ্ছে রুমের ভেতরে। তো হঠাৎ করে দেখছে যে আবার দরজা নক করছে একজন, উনি সঙ্গে সঙ্গে ওখানে আবার গিয়ে দরজা খুলে দেখলো যে হ্যাঁ ওই হুজুরটা, কিন্তু ওই হুজুরের চেহারাটা উনি ফার্স্টে যেভাবে দেখলো একদম ক্লিয়ার, এই সেকেন্ড টাইমে উনি একটু অস্পষ্ট দেখছে। তো ওই হুজুরটা এসে ওনাকে বলল যে হ্যাঁ আপনি কেন রুমের ভেতরে গান বাজাচ্ছেন, কেন এটা একটা মাদ্রাসার ছাত্রাবাস? তো উনি বললো যে না আমি তো এগুলো কিছু করছি না। তো উনি বলল যে ঠিক আছে আপনি ভালোভাবে থাকবেন, যখন তখন যে কোনো কিছু হতে পারে, এই বলে উনি চলে গেল। যাওয়ার পরে জাস্ট তখন রাত আটটা বাজে, আটটার সময় উনি খাওয়ার জন্য নিচে নেমেছে। তো নামার পরে দেখছে যে অন্যান্য ফ্লোরে সবাই জাস্ট ডোর ক্লোজ করে মানে একদম ফাঁকা হয়ে গেছে, আটটার ভেতরে যে এরকম ফাঁকা হয়ে যাবে এটা উনি ভাবেনি। কিন্তু উনি খুব দ্রুত নিচে নেমে জাস্ট খাওয়া দাওয়া করে উপরে উঠে আসলো। উপরে উঠে আসার পরে উনি দেখছে যে একদম চারিদিকে এমন অবস্থা যে একদম শুনশান, কোথাও কোনো মানুষের কোনো আওয়াজ নেই। তো এর মধ্যে হঠাৎ করে রাত 9টার দিকে ওনার মনে একটা ঘুম ঘুম ভাব আসছে ওই স্টুডেন্টটা। তো উনি জাস্ট একটু ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে লাইট অফ করা আছে। ওর মনে হচ্ছে যে বাইরে প্রচণ্ড বাতাস, একটা শশর শব্দ, এবং ঠিক ও চোখ বন্ধ করেই আছে, কিন্তু ওর মনে হচ্ছে যে ওনার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে এবং সেটা হচ্ছে ওই হুজুর টাইপের একজন, কিন্তু রুম কিন্তু বন্ধ। তো উনি হঠাৎ করেই চোখটা খুললো, খুলে ওনার এক্সাক্ট মনে হলো যে হ্যাঁ ওই লোকটাই। কিন্তু সেকেন্ডের মধ্যে জিনিসটা ওখানে ক্লিয়ার হয়ে গেল যে না, কোনো কিছু নাই। এরপরে ও ভাবলো যে না ঠিক আছে, হয়তো আমি কোনো কিছু ভুল দেখেছি। ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পরে হঠাৎ করে রাত্রে একটা আওয়াজ, দরজাতে একটা নক করছে, তখন রাত 11টা, নক করছে। নক করার পরে উনি দ্রুত উঠে গেল, উঠে গিয়ে খুলে দেখলো যে না কোনো কিছু নাই। কিন্তু দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ওনার মনে হলো যে কোনো কিছু রুমের ভিতরে ঢুকে পড়লো, এরকম মনে হলো। উনি ভালো করে দেখলো যে না কোনো কিছু নাই। তারপরে উনি দরজাটা ভালো করে বন্ধ করে শুয়ে পড়ল। শুয়ে পড়ার পরে একটা শীতের ভেতরে উনি লেপ এবং কাঁথা এই টাইপেরই কোনো একটা জিনিস জাস্ট দিয়েছিল, মাথা ঢাকা ছিল। হঠাৎ করে ওনার লেপটা ওনার মুখ থেকে এমনি সরে গেল, মানে উনি নিজে সরায়নি, সরে গেল অন্ধকার ঘর। উনি তাকিয়ে দেখছে যে ওনার যে দরজাটা ওটা খোলা। উনি তো অবাক হয়ে গেছে যে দরজা খোলা, বাতাস আসছে। উনি দৌড়িয়ে গিয়ে দরজাটা উনি বন্ধ করল। বন্ধ করার পরে উনি এসে জাস্ট বিছানায় যখন উঠবে, ঠিক ওই সময় ওনার পায়ের সঙ্গে কি যেন একটা বাঁধলো। বাঁধার সঙ্গে সঙ্গে উনি বিছানার উপরে যে একটু উপর হয়ে পড়লো, পড়ার পরে ওখানে একটা ই ছিল, মানে ওনার যে ল্যাম্প ছিল ওই ল্যাম্পটার জাস্ট সুইচটা অন হয়ে গেছে। অন হওয়ার পরে একটা অন্ধকার থেকে একটু জাস্ট লাইট একটা অনুভব হলো। ঠিক ওই সময় উনি তাকিয়ে দেখছে যে ওনার খাটের পাশে জাস্ট সাদা কাফনের একটা কাপড়, একটা লাশ, এবং তার যে ফেসের অংশটাতে মুখটা খোলা। এবং উনি তাকিয়ে দেখছে যে আজকে সন্ধ্যা থেকে যে হুজুরটা ওনাকে বারবার ওনার সামনে আসছিল ওইটা তার লাশ। এবং উনি ওইটা দেখার পরে আর কোনো কিছু ভাবেনি, উনি সঙ্গে সঙ্গে ওখানে একটা জাস্ট চিৎকারও করতে পারেনি, সেন্সলেস হয়ে গেছে। পরের দিন সকালবেলায় যখন ওনার লোকজন আসছে, এসে খোলার পরে ওনাকে বললো যে কী হয়েছে, তখন উনি জাস্ট এটা ডিসক্রাইব করার পরে ওনাকে জানালো যে এখানে এই রুমে একটা হুজুর সুইসাইড করেছিল, তারপর থেকে এইখানে কেউ থাকে না এবং ওনারাই মানে এখানে কাউকে অ্যালার্টও দেয় না। এটাই ছিল আমার ইয়ে। তো সম্ভবত এটাই আজকের লাস্ট। সবাইকে ধন্যবাদ, নেক্সট অপরচুনিটি পেলে আবার আসবো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য। এবং আমি সবাইকেই বলছি যে একটু জাস্ট ইমাজিন করতে পারেন, যারা বিশেষ করে একা রয়েছেন বা এই সময় ভূত এফএম শুনছেন, যে আপনার নিজেরও ঘরের ভেতরে বা বিছানার পাশে যদি এরকম একটা লাশ দেখেন যে লাশটি কাফনে মোড়া এবং যার মুখটি খোলা আছে, এবং সেটা খুব অপ্রত্যাশিতভাবে যদি ঘটে আপনার সাথে, তাহলে আপনার কেমন লাগবে? আমি জানি যে আপনাদের চারপাশে, আপনাদের সাথে ঘটে যাওয়া না হলেও আপনাদের চারপাশে এরকম অসংখ্য ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান, আমাদের জানিয়ে দিন, আমরা সেই ঘটনাগুলো চাই আপনাদের কাছ থেকে। আমাদের অ্যাড্রেসটি আরো একবার মনে করে দিচ্ছি, bhutafm@radiofurti.fm, হুইচ ইজ bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এইখানে আপনি ঘটনা পাঠাতে পারেন। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের SMS নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
FM, haunted by Airtel.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভোট এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:57 এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS চলে এসছে এবং সেই SMS গুলো মধ্যে থেকে কিছু SMS তার আগে আমি ফেসবুক কমেন্ট গুলো আগে পড়ে ফেলতে চাই। আমাকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন প্রিন্স শাওন, লিখেছেন আসলেই অনেক ভয় পাচ্ছি। এছাড়া আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাজু খান, তিনি বলছেন রাসেল ভাই টয়লেট যেতে ভয় পাচ্ছে, ভয় করছে আমাদেরকে। ইমতিয়াজ আহমেদ কামাল SMS করেছেন, তিনি বলছেন যে ভূত এফএমের ভয়ে আমাকে গরমের মাঝে জাস্ট তিনি বলছেন যে লেপ জড়াতে হচ্ছে। আচ্ছা, বেশি ভয় পেয়ে গেছেন তার মানে আমাকে। আবদুল্লাহ আল জাইদি ইমুন আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আপনি যদি আমাদের ফেসবুকে কমেন্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে হবে। আর আমাদের ফেসবুক পেজটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি ইচ্ছা করলে চাইলেই কমেন্ট করতে পারেন। সেই সাথে আজকের অতিথি এবং আজকের অতিথিদের মানে যারা আপনাদের ভয় দেখাচ্ছেন বা যাদের মাধ্যমে আপনারা ভয় পাচ্ছেন তাদের প্রত্যেকের ছবি সেখানে আছে, সেই ছবির নিচে গিয়েও আপনারা কমেন্ট করে ফেলতে পারেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি SMS এ। আমাদের কাছে বেশ কিছু SMS আছে এই মুহূর্তে। শরীফ রাজশাহী থেকে আমাদের SMS করেছেন এবং বলছেন যে হ্যালো রাসেল ভাই, হাউ আর ইউ, আই হ্যাভ এ স্টোরি। আচ্ছা, আপনার যদি ঘটনা থাকে তাহলে আপনি আমাদের ইমেল করে সেটা পাঠিয়ে দিন। জয় ধানমন্ডি থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমার SMS পড়া হয় না কেন, এই অভিযোগ অনেকেরই আসলে, আমি চেষ্টা করছি সবার SMS পড়ার। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মেহেদি 69 সায়দাবাদ থেকে এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাজিদ এবং তিনি বলছেন যে তিনিও ভয়ে টয়লেট যেতে পারছেন না। হৃদয় আমাদের SMS করেছেন, হৃদয় সাদিয়া নীলা সবাই আমাদের SMS করেছেন। কিউট নিকিতা আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। জাকিয়া ফেরদৌস আমাদের SMS করেছেন। মামুন আমাদের SMS করেছেন জামগড়া থেকে। এছাড়াও সাইফুল আমাদের SMS করেছেন এয়ারপোর্ট থেকে। আমাদের কলি SMS করেছেন। যাই হোক, আমরা চলে যাব আরো একটা ঘটনায় এবং আমরা তার আগে জানিয়ে দিই যে আজকে যদি এই এপিসোডটি, চমৎকার এপিসোডটি আপনি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনাকে যেটা করতে হবে, আবারও এই এপিসোডটি আপনি শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলে শুনতে পারবেন। আর নাও আপনি যদি চান যে ভোট এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন তাহলেও চিন্তার কিছু নেই। আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে, কোড নাম্বার ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন এটা জাস্ট একটা SMS পাঠিয়েই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং SMS টি সেন্ড করুন 3123 নাম্বারে। দেখবেন যে এটা আপনার হয়ে গেছে। আমাদের কাছে অনেকেরই এরকম ঘটনা আসে যে ঘটনাগুলো আমরা পড়ে শোনাই, অর্থাৎ যারা স্টুডিওতে উপস্থিত হতে পারেন না, সেরকম আরো কিছু ঘটনা আমাদের কাছে রয়েছে। আপনিও চাইলে সেই ঘটনা পাঠাতে পারেন এবং সেই জন্য আপনিও চাইলে সেরকম ঘটনা আমাদের কাছে ইমেল করতে পারেন, আমি সেরকম একটা ঘটনা পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে। তবে তার আগে আমাদের সাথে একজন সেলিব্রিটি আছেন যিনি হচ্ছে সুমন পাটোয়ারি, তার একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছি এবং তারপর আবারও ফিরে আসছি। তো আমাদের সঙ্গে থাকুন এবং জানান যে ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে।
হাই লিসনার্স, আমি সাদ বলছি ভূত এফএম এ। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজ আমাদের সাথে আছে সুমন পাটোয়ারি। সুমন ভাই কেমন আছেন?
আমি অলরেডি যোশন কুল।
আমাদের লিসনারদের উদ্দেশ্যে আমি জানি আজকে আপনার একটা ভূতের গল্প আছে, গল্পটা একটু শেয়ার করুন।
ভূতের গল্পটি কি হবে না আসলে, না আমার যে আমি সবসময় বলি যে আমি ভূত ভয় পাই তো আমার প্রচুর বাচ্চা ভূত আমার আশেপাশে ঘোরাঘুরি করে, ওগুলো হচ্ছে ভূতের বাচ্চা ছিল। মানে এই যে এখন যে এই একটা গল্প ছিল এরকম যে একদিন ছিল ভূতের বাচ্চার নাম ছিল তার সুলেমান, দুষ্ট লোকের জন্ম ছিল যে ভালো লোকের জন্মের জন্ম, তো ভালো ভূতের বাচ্চারা আমার সাথে সবসময় থাকে। হ্যাঁ, আর ভূত নিয়ে আমার খুব বেশি মানে নিজস্ব অভিজ্ঞতা নেই, সব সবই শোনা এবং শোনা অভিজ্ঞতা গুলি শুধু আমার বড় বোনের একটা অভিজ্ঞতা বলে। আমার বড় বোন যদিও সে খুব কাচ্ছাট করে বলছিল যে সে একবার রাতেবেলা পানি খেতে উঠছিল আমাদের বাসা হচ্ছে বেশ বড় সরই, হ্যাঁ, তা আমি থাকি একটা সাইডে আর আমার বোন থাকে একদম অপোজিটে, আমাদের ড্রয়িং ডাইনিং রুমটা হচ্ছে মাঝখানে। তারপর সে নাকি পানি খেতে উঠে ইয়েতে দেখছিল যে আমার মতো কেউ একজন ডাইনিং রুমে বসে আছে, সে মোটামুটি ভয়টা প্রায় শেষ এবং সিম্পলি ওই ভয়টা সে আমার মধ্যে ঢুকাই দিই। কারণ এমন হয়েছে যে আমার এখন পানির পাশ লাগবে, আমি এখন ডাইনিং রুমে যাই, আমি থেকে বিছানা থেকে উঠা এখন পানি খেতে ডাইনিং রুমে যাবো, আবার যদি আমি দেখতে চলে দেখি আমি এই ভয় মোটামুটি থাকি। হ্যাঁ, তো ওই ভয়টা একটু কাজে দিচ্ছে, ভিতরে ভয় পেয়েছিলাম একবার, ওই যে একবার বইটাই পড়লাম, ওটা রাত্রে বেলা আমি দেখলাম যে আমি গল্প করে ঘুমাতে গেছি, ঘুমাতে যাওয়ার পর দেখি যে হঠাৎ একটু দেখি যে আমার পুরো শরীর একদম স্টিভ হয়ে গেছে, আমার মোটামুটি একটা আঙ্গ নাড়াতে হচ্ছে না, কেউ একজন আমার উপরে বসে আছে, এটা যদি অনেক বুঝলাম ব্যাখ্যাটা একটা আছে, কিন্তু ওইবার আমি রিয়েলি ভয় পেয়েছি, একটা আঙ্গুলো নাড়িতে পারতেছি না, একটা ইয়ে কিছু করতে, এটা অনেকক্ষণ পাঁচ সাত মিনিট ধরে ছিল আর কি। পরবর্তী যে আমাদের একটা বুঝলাম ব্যাখ্যা আছে, এটা হইতে পারে হইতে পারে, কিন্তু ছোটবেলায় ওটা খুবই ভয় কম পেয়েছিলাম। এটা একটা আরেকবার হচ্ছে, একবার তো আমি জীবনগুলো ভারী ভয় পেয়েছি যে আর কি হইতেছে, আমার আগের বাসার বিছানার পাশে প্রচুর খালি জায়গা ছিল, তো মানে খালি জায়গা, তো হঠাৎ রাতে শুতে গেছে, হঠাৎ গিয়ে দুটো লোক কথা বলতেছে আমার জানলাম, দুটো লোক কথা বলতে করতে আসবে, কারণ এরপর কোনো বাড়ি নাই, কত কত কথা বলবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আল্লাহ দিল্লা করে টুরে অনেক সাহস সঞ্চয় করে টুরে আমি পর্দা টান দিলাম যে কি হয়েছে, যে অনেক দূরে এক বিল্ডিং, বিল্ডিং এর ছাদে উঠে দুটো লোক কথা বলতেছে। হ্যাঁ, এবং সিম্পলি রাতের জন্য এটা হয়, তো রাতের এক ধরনের ভূতের ভয় তো আসতেই, ওই ভয়গুলি পাওয়া হয়। কিন্তু স্রেফ যে আমরা যখন বন্ধুরা যে ভূতের গল্প বলতে বসি, তারপর দেখা গেল যে রাতের বেলায় ধরো যে বনমিকুণ্ড স্টেশন থেকে আর উঠতে পারি না আমি, এখন উঠে কেমনে যাবো বাসায়। হ্যাঁ, তো এরপর থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো যে আড্ডায় কোনো ভূতের গল্প না, ভূতের গল্প হইলেই মোটামুটি শেষ।
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেলাজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি। আর একটু আগে আমরা শুনছিলাম সুমন পাটোর, অর্থাৎ আমাদের সুমন ভাইয়ের একটা ঘটনা, এবং আপনারা সবাই তাকে টিভিতে বিভিন্ন জায়গায়, যিনি আজকে যিনি সবসময় আপনাদেরকে মানে কি বলবো যে অভিনয়ের মাধ্যমে আনন্দ দেন, বেশিরভাগ ক্ষেত্রে তিনি আনন্দ দেন এবং আপনাদেরকে হাসান, তিনি আজকে আপনাদের ভয় দেখালেন, বুঝতেই পারছেন ব্যাপারটা। এবং থ্যাংকস সুমন ভাই আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি যে ভবিষ্যতে আমরা আপনার কাছে ঘটনা পাবো, আপনি একইভাবে আরো ভয় পাবেন এবং ভয়ের ঘটনা ঘটে থাকবে আপনার সাথে আপনার জীবনে, যাতে আমাদের মানে কি রসদ আপনি জোগাড় করতে পারেন আর কি। যাই হোক, আমাদের কাছে আরো বেশ কিছু এস এম এস রয়েছে। রনি আমাদের সোনারগাঁ থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন, অমিতা এস এম এস করেছেন আমাদেরকে, এইচ এম আসাদ চিটাগং থেকে, এছাড়া আমাদেরকে জাকিয়া ফেরদৌস এস এম এস করেছেন, অ্যাডভোকেট অপু, অনিক, জিম, আচ্ছা তো সবাইকে অ্যাডভোকেট, জোহা, তারপরে জিক্রা, সজীব, সবাই আমাদের এস এম এস করছেন, তিনি আমাদের সাথে সবাই আমাদের সাথে রয়েছেন। শুভমিতা আমাদেরকে এস এম এস করছেন, আমাদেরকে এস এম এস করেছেন ইমাদ, এছাড়াও আমাদের ইমদাদ মিরন আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সামি, এবং আমাদেরকে এস এম এস, তিনি বলছেন যে ফার্স্ট স্টোরি ওয়াজ গুড, আমাদেরকে সবুজ এস এম এস করেছেন। এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন লক্ষ্মীপুর থেকে, আচ্ছা নামটা একটু আগে বলতে হবে ভাই, আপনার এস এম এসটাই পড়তে পারলাম না, মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে আমাদের এস এম এস করেছেন, এবং তিনি বলেছেন আমি আর আমার ফ্রেন্ড রানা এবং তার ছোট ভাই সাগর, ফয়সাল ও ফরহাদ সবাই একসাথে ভূত এফএম শুনছেন তারা। টিয়া আমাদের এস এম এস করেছেন এমসি কলেজ থেকে, এছাড়াও জন জুয়েল আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন সুমনা বরিশাল থেকে, এছাড়াও আমাদেরকে ডিজে লিঙ্কন এস এম এস করেছেন এবং তিনি বলছেন মাসুম ভাই থ্যাংকস ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক। রবিন আমাদের রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন আই লাভ ভূত এফ এম, তারপরে পড়তে পারলাম না, আল বিদা আমাদের তানভীর এস এম এস করেছেন যাত্রাবাড়ি থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি গালিভ ধানমন্ডির থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন মিম, এবং আমাদেরকে এস এম এস করেছেন কেয়া চিটাগং থেকে, এছাড়া আমাদের এস এম এস করেছেন মারুফ সহ আরো অনেকে। আপনি যদি আমাদের এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনি যদি আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে। আমার কাছে একটা ঘটনা রয়েছে যে ঘটনাটা আমি এখন পড়ে ফেলতে চাই, এবং সেই ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি হচ্ছেন আকাশ, আচ্ছা, এবং তিনি এস এম এসটি পাঠিয়েছেন দেখতে পাচ্ছি কোথা থেকে, সাভার ঢাকা থেকে, আশুলিয়ার সাভার ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে রাসেল ভাই আমি অল্প কিছুদিন ধরে ভূত এফ এম শুনছি, খুব ভালো লাগছে। আমি আমার লাইফে একটি এক্সপিরিয়েন্স হয় সেই ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি আসতে পারবো না বলে অনেক অনেক সরি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমাদের এলাকায় ঘটে। আমি ভূত এফএম আমি ভূত বলে কিছু আছে বিশ্বাস করতাম না, তবে জিন আছে বলে জানতাম। ঘটনাটি বলার আগে আমি আমাদের এলাকার বর্ণনা দিচ্ছি। আমাদের এলাকাটির একদিক ছিল উঁচু, অর্থাৎ যেদিকে ঘর বাড়ি ছিল আর অন্যদিকে ছিল নিচু জমি, ওইগুলোতে বর্ষার সিজনে অনেক পানি হতো আর অন্য সিজনে ধান চাষ করা হতো। আর ওই জমিগুলোর শেষ প্রান্তে ছিল একটা বিল, আর বিলের ওই পারে ছিল অনেক বড় একটা জঙ্গল। জঙ্গলের আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, আর ওখানে কেউ যেতও না। আমাদের এলাকায় একটি ডাইং ফ্যাক্টরি ছিল, এবং ওই ফ্যাক্টরির যত বর্জ্য পদার্থ পানি সব রিং পাইপের মাধ্যমে জমিগুলোর মধ্য দিয়ে ওই বিলে গিয়ে পড়ত। ঘটনাটি ঘটে 2010-এর এপ্রিল মাসে। ডেটটি আমার মনে নাই। আমিও আমার বন্ধুরা মিলে সন্ধ্যার পরে ওই পাইপে গিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম এবং গিটার নিয়ে গান গাইছিলাম। ওই দিন বরাবরের মতোই সবাই গল্প করছি। ওয়েদার ছিল অনেক চমৎকার, আকাশে চাঁদ ছিল, বাতাস বইছিল। এভাবে আমরা রাত 10টা থেকে 11টা পর্যন্ত আড্ডা দিলাম। ওই দিন আড্ডার শেষে আমরা ফিরবো প্ল্যান করছি, বাট তখনই ইলেকট্রিসিটি চলে গেল। তখন সবাই ঠিক করলাম যে এখন আর বাসায় যেয়ে কি করব, ইলেকট্রিসিটি চলে গেছে, আগে আসুক তারপর যাব। তখন সবাই বলল যে তারপর আমরা সবাই বলল ওকে, আমরা তারপর স্টে করলাম সেখানে এবং সবাই গল্প করছি। সাডেনলি একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো, বাট তখন ওইখানে ওরকম গরম বাতাস আসার কথা না এবং কোনো কারণও নেই। যাক, আমি কোনো গুরুত্ব দিলাম না এবং কারোর সাথে সেটা শেয়ারও করলাম না। ঘটনাটা শুরু হচ্ছে এখান থেকেই। আমরা গল্প করছি, তখন হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হলো এবং আমি ঘেমে যাচ্ছিলাম। তখন আমি আচ্ছা, যেভাবে লিখছেন আসলে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, স্পেলিংটা খুব অদ্ভুত। যাই হোক, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, সবকিছু অন্ধকার লাগছিল। সেজন্য আমি ওখানে শুয়ে পড়ি এবং ওখানে শুয়ে পড়ি এবং কারণ পাইপটি অনেক প্রশস্ত ছিল আর অনেক খুন শুয়েছিলাম, তাই আমার বন্ধুরা কিছু মনে করেনি এবং আমি তাদেরকে বলি যে আমার প্রবলেম হয়েছে, এভাবে কিছুক্ষণ শুয়ে থাকি। তারপর দশ থেকে পনেরো মিনিট পরে সব ঠিক হয়ে যায়, আমি বেটার ফিল করি। তখন উঠে আবার বসি। তার ঠিক পরে, পাঁচ মিনিট পরে, একজন লোক আসে এবং এসে আমাকে বলে যে আকাশ একটু এইদিকে আসো, তোমার সাথে কথা আছে। আমি তাকে চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। তখন আমি তার সাথে যাই, কেউ কিছু বলেনি। আমি যেতে যেতে এক সময় কখন পাইপের একদম শেষ প্রান্তে চলে আসি বলতে পারবো না। বলে রাখা ভালো যে আমি যখনই ওই স্থান থেকে উঠে আসি তখন আমি আগে হাঁটছিলাম এবং ওই লোকটি আমার পিছনে পিছনে আসছিল। যখন আমি একদম শেষ প্রান্তে চলে আসি তখন লোকটিকে বললাম যে এত দূর আসলাম কেন, কি কথা বলবেন বলেন। এই কথা বলা যখন তার বলে তার যখন তার দিকে তার দিকে আচ্ছা তার দিকে হয়ে পেছনের লাইট ধরলাম আচ্ছা এবং তার মানে তার দিকে লাইট ধরেছিলেন আর কি, এবং 3 বছরে ধরার পর তখন আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। আমি দেখলাম যে একজন মানুষের ফেস এইরকম হতে পারে। দেখলাম যে তার পুরো শরীর ঝলসানো এবং তার মুখের নিচের যে চোয়াল সেটা নাই, আর লোকটি আমার দিকে অনেক বড় বড় চোখে তাকিয়ে আছে। এই দেখে আমি অনেক ভয় পাই এবং আমি ওই জায়গা থেকে নড়ার শক্তি হারাই এবং আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে ধরে রেখেছে। আমি একদম দাঁড়াতে চাই, আমি একদম মানে জাস্ট স্থির হয়ে যাই, অনেক জোরে চিৎকার করি বাট একটু সাউন্ড হচ্ছিল না। তখন ওই লোকটা আমাকে ধাক্কা দিয়ে বিলের পাড়ে ফেলে দেয়। তারপরে আমার আর কিছু স্মরণ নেই। পরের দিন আমার জ্ঞান ফেরে, তখন দেখলাম আমি আমার বেডে শুয়ে আছি। আমার রুমে অনেক মানুষ আমার ফ্রেন্ডরাও আছে, আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। তিনি এবং তিন পরা মোটে মোটামুটি আচ্ছা তিন দিন পরে তার মানে হবে তিন দিন পরে মোটামুটি সুস্থ হই। পরে যখন আমার ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করে যে ওই দিন তুই কোথায় গিয়েছিলি, তখন আমি সম্পূর্ণ ঘটনাটা ওদেরকে বলি এবং ওরা বলে যে আমরাও কাউকে দেখিনি, আমরা মনে করেছিলাম যে তুই ফোনে কথা বলবি তাই কিছু বলিনি। তুই চলে যাওয়ার পর ইলেকট্রিসিটি চলে আসে এবং তোকে ডাকাডাকি করি কিন্তু কোনো রিপ্লাই আসে না, তখন আমরা অনেক ভয় পাই আর ওপরে গিয়ে লোকজনদের ডাকি। তারপর খোঁজাখুঁজির করার পর বিলের ধারে সেন্সলেস অবস্থায় তোকে খুঁজে পাই। আরো কিছু অংশ ছিল বাট মোটামুটি ঘটনা এই এবং আপনি যেভাবে লিখেছেন ভাইয়া, সরি আমি আর কন্টিনিউ করতে পারছি না, আমি খুবই সরি। যারা লিখবেন এরপর থেকে আমি একটু বলবো যে বাংলায় লিখলে সবচাইতে ভালো হয়, আর যদি মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে লেখেন তাহলে স্পেলিং গুলো একটু প্লিজ একটু আপনারা একটু চেক করে নেবেন প্লিজ, এটা আমার খুব অনুরোধ। যাই হোক, আমাদেরকে ফয়সাল ফার্মগেট থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি গৌতম নতুন বাজার থেকে, ডক্টর হাবিব এবং ডক্টর ইব্রাহিম, তারা দুই দোস্ত ভূত এফএম শুনছেন। আমাদেরকে গাজীপুর থেকে গাজী এসএমএস করেছেন এবং তিনি বলছেন আসেন ভাই আমার এসএমএসটা প্লিজ পড়েন, আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অন্তর এবং তারা পাঁচ ফ্রেন্ড মিলে ভূত এফএম শুনছেন। অপু আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আসাদুল, আমাদেরকে এসএমএস করেছেন রিভন, এসএমএস করেছেন তুহিন, তারিফ সহ আরো অনেকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী গেস্টের কাছে, নতুন কিছু অতিথি আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে, আমি চলে যাচ্ছি তাদের মধ্যে প্রথম জনের কাছে এবং আপনার নাম এবং আপনার পরিচয় দিয়ে আপনি আপনার ঘটনাটা প্লিজ বলবেন।
আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স, দিস ইজ আফনান, থার্ড ব্যাচ বিবিএ ডিপার্টমেন্ট অফ ফিনান্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে চাই সেই ঘটনাটি বলার আগে ঘটনাটির প্রেক্ষাপটটা বলে নিয়ে একটু জরুরি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই মানে প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি আমার আগ্রহটা অনেক বেশি ছিল এবং এগুলো নিয়ে আমি কখনো ভয় পেতাম না, কিন্তু সেগুলো দেখার জন্য সেগুলো নিয়ে কাজ করার জন্য আমার খুব ইচ্ছা ছিল। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই আমার সাথে আমাদের রাজবাড়ী জেলারই একজন বিখ্যাত একজন তান্ত্রিকের সাথে আমার পরিচয় হয়, সঙ্গত কারণ আমি তার নাম বলছি না। তো উনি অনেক ধরনের বিদ্যা ওনার জানা ছিল, মহাকালী বশীকরণ, ডাকিনী বিদ্যা, ইন্দ্রজাল, মায়াজাল, এই সমস্ত বিদ্যা ওনার জানা ছিল। তো আমি ওনাকে খুব রিকোয়েস্ট করি যে আমার তো আসলে এই বিদ্যাগুলো শেখার কোনো ইচ্ছা নেই কিন্তু আমার এই জিন দেখার আমার খুব ইচ্ছা, তো আপনি আমাকে কাইন্ডলি এমন কিছু বিষয় বলে দেন যাতে করে আমি এগুলো দেখতে পারি। তো উনি প্রথম দিকে আমাকে খুবই মানা করলেন এবং বললেন যে না এটা করা যাবে না, তোমার বয়স অনেক কম, এটা করা যাবে না, তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাসা থেকে আমাকে অনেক রাগারাগি করবে। আমি বললাম যে না এটা কেউ জানবে না, আপনি কাইন্ডলি এটা করেন, আমাকে বলে দেন। তো আমি অনেক অনুনয় বিনয় করবো, দীর্ঘদিন ধরে অনুনয় বিনয় করার পরে উনি রাজি হলেন। তো রাজি হওয়ার পরে উনি আমাকে বিভিন্ন বিষয়গুলো বলে দিলেন। তো একদিন পূর্ণিমার রাতে আমি এই সাধনাটা করার জন্য ডিসাইড করি যে আমি আজকে করব। তো আমি তখন আমার বাসা থেকে বেশ দূরে একটা জায়গায় চলে যাই, এই জায়গাটি ছিল খুব হন্টেড, জায়গাটি রাজবাড়ী জেলার লোকশেড এলাকা এবং এখানে জায়গাটি এতটা হন্টেড যে প্রতি বছর ওইখানে রেলে গেটে, পাশ দিয়ে রেল লাইন আছে, রেলে গেটে প্রতি বছর কেউ না কেউ মারা যান এবং 71 সালে বিহারিরাও বাঙালিদেরকে এখানে এনে হত্যা করেছেন, আবার পরবর্তীতে বাঙালিরাও বিহারিদেরকে এনে হত্যা করেছেন এবং অনেক সময় ক্রস ফায়ারে যে সমস্ত লাশগুলো থাকে সেগুলো ওইখানে এসে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। তো আমি ওইখানে সাধনা করার জন্য ওইখানে বেশ দূরে একটি মাঠের ভিতরে বসি, জনমানব শূন্য এলাকা। তো ওখানে বসার পরে প্রথম দিকে আমি যখন শুরু করার পরে বেশ ঘন্টাখানেক হয়ে যাওয়ার পরও আমি তেমন কোনো কিছু দেখতে না পাই, আমি খুব বিরক্ত হয়ে যাই, মনে করছি আমি এখন উঠে চলেই যাব। তখন হঠাৎ করে আমি শুনতে পারি যে নাকি সুরে কে জন্য কাঁদছে। তখন আমি দেখলাম যে দূরে একটি মহিলা এরকম নাকি সুরে কাঁদছে এবং আমি ওদিকে ভ্রুক্ষেপ করি নাই, কারণ আমার গুরুজি আগে থেকে বলে দিয়েছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটবে, তুমি এদিকে ভ্রুক্ষেপ না করে তোমার যে কাজ তুমি সেটা করে যাবে। তো আমি আমার মতো করে যাচ্ছি, কিছুক্ষণ পরে দেখছি যে হাজার হাজার লোক আমার দিকে লাঠি সুটা নিয়ে তেড়ে আসছে এবং কাছে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। তো আমি তখনও বুঝতে পারলাম যে আসলে আশেপাশে এখন থেকে লোক আসার কোনো উপায় নেই, এগুলো সবই আমার দৃষ্টির মানে আমার ভ্রম হয় এগুলো সবই। কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার দেখছি যে আমার বাবা আমাকে ডাকছে, সে রাগারাগি করছে যে তুমি বাসার থেকে চলে এসেছো, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে চলো। তো আমি চিন্তা করলাম যে আমার ফ্রেন্ড, আমি বলে বাসা থেকে বলে এসেছিলাম যে আমি আমার বন্ধুর বাসায় যাব, তো সুতরাং আমার বাবার তো জানার কথা না বা এখানে যে এসেছে এটা কারো জানার কথা না, সুতরাং এটাও আমার দৃষ্টি বিভ্রম। এরকম একটার পর একটা ঘটনা ঘটার পর আমি কখনোই মানে আমি আমার ওজিফাটা বন্ধ করি নাই। বেশ তারও অনেকক্ষণ পরে হঠাৎ করে আমি দেখছিলাম যে পূর্ব দিক থেকে মানে আকাশ বাতাস কাঁপিয়ে মানে প্রচন্ড কালবৈশাখী ঝড়ের মতো কি যেন একটা ধেয়ে আসছে আমার দিকে, এবং একটি বিশাল প্রায় 50-60 হাত লম্বা একটা মানুষের মতো কি যেন দৌড়ে আসছে আমার দিকে। তো আমি যখন জিনিসটা আমার কাছে এলো, তো আমি যেটা দেখলাম আসলে সত্যি ওটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আশা করেছিলাম হয়তোবা বড় জুব্বা পরা দাঁড়িয়ালা কোনো জিন হয়তোবা আমি দেখতে পাবো, আসলে অ্যাকচুয়ালি সেটা ছিল না। আমি যেটা দেখলাম সেটা তার কোনো মাথা ছিল না, তার বুকের উপর দুটি চোখ ছিল এবং চোখের নিচ দিকেই বড় বড় দাঁত ছিল। তো সে আসার পর পরই মানে ভয়ঙ্কর শব্দে আমাকে বলল যে তুই আমাকে ডেকেছিস কেন। তখন আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ওই সিচুয়েশনে, এবং সে আসার পরেই তার দুই হাত দিয়ে আমাকে ধরার জন্য হাত বাড়িয়েছে, কিন্তু আমি যেই বসার আগে একটা চারদিকে বেষ্টনি করে বসি, তো তার হাতটা ওই বেষ্টনির ভিতর আর ঢুকছে না। তো আমি চিন্তা করলাম যে আমার কোনো মতে এখান থেকে বের হওয়া যাবে না, যতই ভয় পাই এখান থেকে বের হওয়া যাবে না। আর তার ভয়েসটা এরকম ছিল যে একসাথে একই কথা যদি একসাথে তিন চারজন বলে যেরকম শোনা যায় ঠিক সেরকম, এবং ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের লোকরা যেভাবে বাংলায় কথা বলে এবং হিন্দি ভাষা যেরকম, এই দুটার মিশ্রণে কেমন ধরনের এক ধরনের ভাষা কিন্তু সেটা বোঝা যায়। তো এই ভাষায় সে আমার সাথে কথা বলছিল, তো আমাকে বলছিল যে তুই আমাকে ডেকেছিস কেন। তা আমি বললাম যে আমি তো তোমাকে ডাকিনি। তো বলে যে তুই আমাকে ডেকেছিস। আমি বললাম যে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ডাকিনি। তো বলেছে যে ভুল হয়ে গেছে কিন্তু এর খেসারত তোকে দিতে হবে। আমি বললাম যে তোমাকে আমি আর কখনোই ডাকবো না, তুমি আমার কোনো ক্ষতি করো না। তখন বললো ঠিক তো, তুই ডাকবি না তো আমাকে? তো বললো যে আমি বললাম যে হ্যাঁ আমি আর কখনোই তোমাকে ডাকবো না। তখন আমি একটা শর্ত দিলাম যে তুমি চলে যাওয়ার পরে তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তখন সে ওই শর্ত মেনে নিল, সে ওইখান থেকে তার পরবর্তীতে শিখ যেভাবে এসেছিল ওভাবেই চলে যায়। তাই আমি ফজরের আজান হওয়ার পর্যন্ত সেখানে অপেক্ষা করি, আজান হওয়ার পরে ওখান থেকে চলে আসি। তো ওখান থেকে চলে আসার পরে যেই ঘটনাগুলো আমার সাথে ঘটে সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে টাইফয়েড আমি আক্রান্ত হই, আমার শরীর অনেক ভেঙে যায়, আমার পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেকদিন আমি আমার ক্লাসে আমি উপস্থিত হতে পারিনি, এবং আমার মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত হয়েছিলাম। আসলে রাসেল ভাই একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে প্যারানর্মাল বিষয়গুলোতে আসলে আমাদের অনেকেরই আগ্রহ থাকে, কিন্তু আমরা যদি এর ক্ষতিকর বিষয়গুলো আমরা বুঝতাম বা উপলব্ধি করতাম তাহলে কেউই আমরা এই সমস্ত বিষয়ে আমরা ইন্টারেস্টেড হতাম না। তো আল্লাহর রহমতে আমি এখন এগুলো থেকে দূরে সরে এসেছি, এখন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী থেকে তবে তার আগে আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা শুনতে চাই, এবং সেটিও আমরা যেটা বলছিলাম আর কি, যে আপনাদের অনেক আপনারা বলেন যে বিভিন্ন যারা রাতে বা যারা হচ্ছে রাতে ডিউটি করেন বা যারা এরকম লাশ নিয়ে নাড়াচাড়া করেন, এরকম ঘটনাগুলো আপনারা বেশি শুনতে আগ্রহী। তো সেরকম একটা ঘটনা আমরা এখন এই মুহূর্তে প্লে করছি, আমাদের সঙ্গেই থাকুন এবং ঘটনার পরে আবারও ফিরে আসছি।
রানা প্লাজা যে ঘটনাটা, এটা বাস্তব ঘটনাটা, যে কোনো দুর্ঘটনায় মানে একটা মানে মৃত্যু, এখন হত্যা হোক আত্মহত্যা হোক কিন্তু মৃত্যু, এটা মারা যায়। কিন্তু আমি ওই রানা প্লাজার প্রথম ধাপের যে লাশগুলো ঢাকা মেডিকেলে যখন আনা হয় তখন রাত প্রতিদিনই রাত্রে 12-1-2 দিকে লোকজন আসতেছে শনাক্ত করার জন্য, আবার ডেড বডিগুলো আসতেছে। ঠিক ওই সময় বাজে আপনার ঠিক 2:30 দিকে, আমার এখানে আমার সাথে ছেলে কাজ করে, আর হঠাৎ করে মানে কাজ করতে কাজে আমরা টায়ার্ড ছিল, কাজ করার পর সে একটু অসুস্থ বোধ করতেছিল, হঠাৎ করে তার পেট ব্যথা। তখন আমার দুই ভাইকে দিয়ে আমি তাকে অ্যাম্বুলেন্স করে আমাদের মানে ঢাকা মেডিকেলে পাঠাই, 2:30 দিকে পাঠাই দিই। তখন আমি আমার রুমে বসা, আর মর্গের তো যে এসি রুমে যে ডেড বডিগুলো রাখো রুম তো লক করা, আমি এসে আমার রুমে বসার, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। তখন ঠিক আমি 2:45 দিকে আমি রুমের থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আপনার ওই বের হয়ে যাওয়ার পর আমি মেইন গেটের এখানে মানে রাস্তার মধ্যে দাঁড়ানো, ফাঁকা, কেউ নাই। ম্যাজিস্ট্রেট স্যাররা ওই আপনার আরো রুগী দেখার জন্য এখানে যারা ডিউটি অবস্থায় ম্যাজিস্ট্রেট ছিলেন ওনারা হাসপাতালে যায়, জরুরি বিভাগে। তা আমি একা ঠিক বাদে ওই সময় তিনটার দিকে দাঁড়ানো, হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি আসছে। গুড়ি গুড়ি বৃষ্টির জন্য আমি নিজের শরীর ইয়া করার জন্য মর্গের যে আমাদের ছাউনি আছে ওখানে গিয়ে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পর যে মানে এমন কেউ যদি না দেখে এবং না শুনে তো বুঝতে পারবে না যে আসলে যে কিছু কিছু ঘটনা যে সত্য। অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমি যা দেখছি আমি এটা মানে মিথ্যা বলবো কেন? আর আমার এখানে মিথ্যা বলে উৎসাহ দেওয়ার কোনো কারণ নেই। দেখে ওখানে মর্গের ভিতর থেকে দেখে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজের মানে কারণে আমার নিজেরই মানে গা শিরশিরে উঠছে যে কাঁদতেছি কে মর্গের ভিতরে। এখন আমি সামনে যেতে পারতেছি না পিছনে বাড়তে পারতেছি। হঠাৎ করে দেখি তখন এক আপনার আপনার ওই গুলশান থানার থেকে একটা ডেড বডি নিয়ে আসছে পুলিশ, ওই হুন্ডা অ্যাক্সিডেন্ট এক ব্যাচারে মারা গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট আর কিভাবে মারা গেছে খেয়াল নেই। ওই লোকজন আসাতে মানে আমার ভয়টা ভাঙছে। তারপর আমি ওইখান থেকে আস্তে আস্তে সরে দিই, আইসা আমার রুমে ওই ডেড বডি ওই গুলশান থানার ডেড বডি রিসিভ করে মর্চারি কুলারে রেখে তারপর আইসা আমি মানে আমার মানে যাতা অবস্থা একটা ভয়ের কারণে।
This track was downloaded from FusionBD.com.
সবসময়ের রেডিও ফুর্তি করিতে সময় রাতে একটা বাজে আঠাশ মিনিট চলছে ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং দেখতে পাচ্ছি যে আমাদেরকে যারা এতক্ষণ ধরে যারা আমাদেরকে ফেসবুকে বিভিন্ন কমেন্ট করছেন তাদের নাম একটু না বললেই না। রাব্বির ইসলাম আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ডিজে দীপ্তৌজ চট্টগ্রাম থেকে। আমাদেরকে সামিন ইয়াসির এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আসিফ আগন্তুক, ওকে আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিন্স মামুন আবির, এছাড়াও মাহফুজুর, এছাড়াও দেখতে পাচ্ছি মুজাহিদুর রহমান খান সান আমাদেরকে এসএমএস করেছেন, ফারহানা হুসাইন সীমা, এছাড়াও মিল্টন এ কে এম আবু জাফর এসএমএস করেছে আমাদেরকে কমেন্ট করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে জয়েন করেছেন আমাদের সাথে আবিদা ইয়াসমিন নূপুর আমাদেরকে, এছাড়াও লিজা অলোক দাস, মুশফিকুর রহমান এসএমএস করেছেন এখানে জয়েন করেছেন আমাদের সাথে ফেসবুকে, রাখি সরকার জয়েন করেছেন, এছাড়াও মহি খান, জামাল উদ্দিন উদয়, তারপরে দেখতে পাচ্ছি মুসান্না মুনা সহ আরো অনেকে। আপনিও চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন ফেসবুকে, সেজন্য আপনাকে যেটা করতে হবে www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে চলে যেতে হবে। আমরা চলে আসছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সাথে আরো একজন অতিথি এই মুহূর্তে জয়েন করলেন এবং তারও একটা ঘটনা রয়েছে। আপনি প্রথমে আপনার পরিচয় দেবেন প্লিজ এবং তারপর আপনার ঘটনাটা শেয়ার করবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই। Dear listeners, I am Alamgir from Mirpur 1. I am studying BB at Mirpur Bangla College. আমি আজকে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ঘটে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলার পার্বতীপুর থানা একটি গ্রামে। যে গ্রামে আমি বাস করি, যে গ্রামে আমার বাড়ি, আমার বাড়ির পাশেই কিছু দূরে একটি পুকুর আছে। ঘটনাগুলো মূলত সেই পুকুরকে কেন্দ্র করে। আমি চলে এসেছি সরাসরি ঘটনায়। ঘটনা ঘটে আমার এক প্রতিবেশী ভাইয়ের সাথে। আমার প্রতিবেশী ভাই তিনি মোটামুটি সাহসী টাইপের, ওনার রাতে মাছ মারার অভ্যেস আছে। তো একদিন তিনি মাছ মারতে যান সেই পুকুরে, সঙ্গে যান তার এক ছোট ভাই প্রতিবেশী, দুজনে মাছ মারতে চলে যান পুকুরের পাড়ে। তারা পাড় ধরে হাঁটছিলেন, মাছের উদ্দেশ্যে মাছ খোঁজ করছিলেন। তো অনেক ঘোরাঘুরি করছিলেন কিন্তু সেরকম কোনো মাছ পাচ্ছিলেন না। যাই হোক, অবশেষে তারা দুটি মাছ শিকার করতে সমর্থ হয়। এক পর্যায়ে ছোট ভাই বিরক্ত বলে যে ভাই আজকে বোধ হয় তেমন আর কোনো মাছ পাওয়া যাবে না, সুতরাং আমরা আজকে বরং চলে যাই। এই বলে তারা, আমি বলে রাখি যে পুকুরটার পরিবেশটা ছিল এরকম, পুকুরের তিন দিকে কিছু ঝোপঝাড়, উত্তর পূর্ব দিকে কিছু কবর, দক্ষিণ পশ্চিম দিকে কিছু কবর, আর পুরোপুরি উত্তরে রেললাইন সমতল রাস্তা। রাস্তা সহ রেললাইনটি মূলত পুকুর পাড়ের উপরেই। তো বড় ভাই বললেন ঠিক আছে, যাবোই যখন তাহলে রেললাইনের উপরে কিছু বসে একটু সময় কাটাই, তারপর না হয় যাওয়া যাবে। এই বলে তারা দুজনে রেললাইনের উপরে গিয়ে বসলেন। বড় ভাই সিগারেট ধরালেন। হঠাৎ করে তাদের সামনে দিয়ে কি যেন একটা দ্রুত চলে যায়। ছোট ভাই বিষয়টি খেয়াল করে বড় ভাইকে বললেন, ভাইয়ের সামনে দিয়ে কি যেন একটা গেল, আপনি কি কিছু দেখেছেন? বড় ভাই বললেন যে না, আমি তো কিছু দেখতে পেলাম না। ছোট ভাই কিছুটা ভয় পেলেন, বললেন ভাই চলেন তাহলে বাড়ি যাই, আমার ভালো লাগছে না। এই বলে তারা বাড়ির দিকে রওনা দেন। বাড়ির দিকে যখন তারা রওনা দেন, তারা হাঁটছিলেন আবাদি জমির উপর দিয়ে। সে সময় অবশ্য আবাদ ছিল না, ধান কাটা হয়ে গেছে। তা আবাদি জমির উপর দিয়ে তারা আইলের উপর দিয়ে হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন তাদের থেকে কিছুটা দূরে কি যেন একজন দাঁড়িয়ে আছে তাদের দিকে পিছন দিক ফিরিয়ে। চেহারাটা খুবই কালো এবং মাথার চুলগুলো বেশ লম্বা। তা তারা দুজনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে কে? এই কথা যখন বললেন তখন ওই ফিগারটি তাদের দিকে ফিরে তাকালো। ফিরে তাকানোর পর তারা দেখলেন যে তার চেহারাটা খুবই বীভৎস, মুখটা বিশ্রী ঘুটঘুটে কালো টাইপের এবং দেখতে কেমন বীভৎস ভয়ঙ্কর। ছোট ভাই তো অলরেডি এমনিতে ভয় পেয়ে গেছে, সে এই অবস্থা থেকে আরো ভয় পেয়ে রীতিমতো দৌড় শুরু করে। যেহেতু বড় ভাই মোটামুটি সাহসী টাইপের ছিলেন, তিনি নিজেকে একটু সামলে নিয়ে তিনি আবাদি জমির উপর দিয়ে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি যাওয়ার পর তারা যে দুটো মাছ শিকার করেছিলেন ব্যাগে রেখেছিলেন, ব্যাগ ঢালার পর দেখলেন যে মাছ দুটো সেখানে নেই, অর্থাৎ ব্যাগে কোনো মাছ ছিল না। এই ব্যাপার দেখে তারা অবাক হয়ে গেলেন। এর কিছুদিন পর সেই ভাইটা আবারও মাছ মারতে যান। সেদিন তিনি গেলেন একা, যেহেতু তিনি মোটামুটি সাহসী টাইপের ছিলেন তাই তিনি সেদিনও মাছ মারতে গেলেন। সেদিন ছোট ভাই যায়নি, তিনি একাই গেলেন। তিনি সেদিনও মাছের সন্ধানে পুকুরে ধার দিয়ে ঘুরছিলেন, মাছ শিকার করছিলেন। তো কিছু ক্রস করে যাওয়ার পর তার মনে হলো যে পিছনে মাছ নড়লো, অর্থাৎ পানির খলখল শব্দ তিনি শুনতে পেলেন। তার মনে হলো যে সেখানে মাছ আছে। তিনি ব্যাক করলেন, টর্চের আলো ফেললেন, দেখলেন সেখানে কোনো কিছুই নেই, পানিও স্বাভাবিক। তিনি বিষয়টাকে অ্যাভয়েড করে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। আবারও সেম শব্দ হলো, পানির খলখল শব্দ। মাছ নড়লে পানির মধ্যে যেরকমটা হয় ঠিক সেরকম। তিনি আবারও ব্যাক করলেন, টর্চের আলো ফেললেন, দেখলেন সেখানে কিছু নেই, পানি তখনও স্বাভাবিক। তিনি ভয় পেলেন না, কিন্তু কিছুটা বিরক্তি বোধ করলেন। বিরক্ত বোধ করে তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি হাঁটছিলেন পশ্চিম ধার দিয়ে উত্তর দিকে, অর্থাৎ রেললাইনের দিকে যাচ্ছিলেন। সেদিকে গিয়ে তিনি পশ্চিম দিকে ফিরে পুকুরে পার ধরে হাঁটছিলেন। সে সময় মনে হলো যে পশ্চিম দিক দিয়ে রাস্তা দিয়ে কে যেন এদিকে আসছে। কিছুটা কাছাকাছি আসার পর তার মনে হলো যে একটি মেয়ে। তবে অবাক করার বিষয় হলো যে মেয়েটি হঠাৎ করে রাস্তা থেকে নেমে পুকুরে পশ্চিম পার দিয়ে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন। তিনি অবাক হয়ে গেলেন, বললেন এত রাতে একটি মেয়ে কোথা থেকে আসছে আর ওদিকে কোথায় যাচ্ছে? কৌতূহলবশত তিনিও মেয়েটিকে ফলো করলেন। তিনি মেয়েটির পিছু পিছু যাচ্ছিলেন। যাওয়ার সময় পুকুরের পারে একটি বট গাছ ক্রস করে তারা চলে যান। কিছু দূর যাওয়ার পর মেয়েটি কবরস্থান, দক্ষিণ পাশে যে কয়েকটি কবরস্থান ছিল সেদিকে কিন্তু কোনো রাস্তা ছিল না, ছিল কয়েকটি কবরস্থান আর কিছু ঝোপচার। সেখানে যাওয়ার পর চোখের পলকে যেন মেয়েটি অদৃশ্য হয়ে গেল। ভাই দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন যে আসলে মেয়েটি তো এইমাত্র আসলো, গেল কোথায়? এবার তিনি কিছুটা আর কি ভয় পেলেন। তখন তিনি ওদিকে আর না গিয়ে তিনি ব্যাক করলেন যে দিদি এসেছিলেন। তিনি আসার সময় যে বট গাছটি ক্রস করে এসেছিলেন সেটির কাছাকাছি যখন তিনি আসলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে গাছের ডাল থেকে মাটি পর্যন্ত মেয়ে মানুষের চুল ঝুলে আছে। তিনি উপরে টর্চের আলো ফেললেন, দেখলেন গাছের ডালে একজন মেয়ে শুয়ে আছেন, কিছুটা মহিলা টাইপের, তার কোলে বাচ্চা। তিনি বিষয়টা দেখে অবাকও হলেন, কিছুটা ভয় পেলেন, তবে যেহেতু তিনি সাহসী টাইপের ছিলেন নিজেকে সামলে নিলেন। যাই হোক, তিনি ব্যাপারটি কোনো রকমে ক্রস করে তিনি পার হয়ে আসলেন এবং সেখানে তিনি আর অবস্থান করেননি, তিনি বাসায় চলে আসেন সরাসরি। এর কিছুদিন পর ওই এলাকারই আরেকজন লোক, তিনি শহরে গিয়েছিলেন। বলে রাখি যে আমাদের যে এলাকাটা, সেই এলাকা থেকে আমাদের যে থানা শহর, সেই থানা শহরের মূল যোগাযোগ রাস্তাই ছিল সেই রেল লাইনের রাস্তাটি, সেখান দিয়ে মানুষ চলাচল করত। তো তিনি শহরে গিয়েছিলেন তার কাজে, কিন্তু তার ফিরতে মোটামুটি রাত হয়ে যায়, তিনি কোনো যানবাহন পান না, সুতরাং তিনি হেঁটেই রওনা দেন। যেহেতু শহরটা বেশি দূরে ছিল না তাই তিনি হেঁটে রওনা দেন। মোটামুটি রাত ১২টা প্রায় হয়ে গেছে তিনি আসছিলেন। তিনি শহর থেকে গ্রামে ফেরার পথে আমি যে পুকুরটির কথা বলছি সেই পুকুরটি থেকে শহরের দিকে কিছু দূরে ছোট্ট একটি নদী আছে। তিনি যখন শহর থেকে ফিরছিলেন সেই নদীর কাছাকাছি যখন তিনি আসলেন নদীর উপর যে ব্রিজটি আছে সেই ব্রিজটি ক্রস করে আসতে হয়। তিনি সেখানে এসে দেখলেন যে ব্রিজ তিনটা, অর্থাৎ একটা ব্রিজকেই তিনটা দেখা যাচ্ছে। তিনি দাঁড়িয়ে গেলেন, ভাবলেন কি করবেন। তবে তিনি বেশি একটা অবাক হলেন না এ কারণেই যে এরকম ঘটনা প্রায় সেখানে ঘটে থাকে এবং অলরেডি অনেকে সেখানে অ্যাক্সিডেন্টও করেছেন, অনেকের প্রাণও চলে গেছে। তো তিনি আল্লাহর উপর ভরসা করে দোয়া কালাম পড়া শুরু করলেন এবং আল্লাহর নাম নিয়ে তিনি মাঝির বৃষ্টিতে পা দিলেন। তিনি অবশ্য সহি সালামতি বৃষ্টি পার হয়ে আসলেন। আসার পর তিনি যখন পুকুরের কাছাকাছি আসলেন, পুকুরে উত্তর ধারে যে রেললাইন সমিত রাস্তা ছিল সেখানে একটি বটগাছ আছে প্রায় বড় সড়ো। তিনি সেখানে যখন আসলেন তখন দেখলেন সেই বটগাছের নিচে দুটো কাটা মাথা লাফালাফি করছে, দেখে মনে হচ্ছে তারা খেলা করছে। তিনি বিব্রত বোধ করলেন, তিনি ভাবলেন যে আমার সঙ্গে আসলে কি হতে চলেছে। আর যেহেতু পুকুরটা কিছুটা হন্টেড টাইপের আর বিশেষ করে রাত হলে সেখানে এই ধরনের ঘটনা প্রায় ঘটে এবং মানুষ অনেক কিছু ফিল করে, তো তিনি নিজেকে একটু সামলে নিয়ে দোয়া কালাম পড়তে পড়তে তিনি রাস্তা থেকে রেললাইনের উপরে উঠলেন। রেললাইনের উপরে উঠে তিনি কাটা মাথা দুটোকে অ্যাভয়েড করে ক্রস করে যাওয়ার চেষ্টা করলেন। অবশ্য তিনি সহি সালামতি পার হয়ে গেলেন, তার সঙ্গে তেমন কিছু ঘটেনি, তিনি পার হয়ে চলে আসলেন অবশ্য সহি সালামতি। তো কাটা মাথা দুটোর ব্যাকগ্রাউন্ড ছিল এরকম যে আমাদের ওই এলাকায় বেশ কয়েক বছর আগে দুই স্বামী স্ত্রী তারা শহরে গিয়েছিলেন সিনেমা দেখতে। সিনেমা দেখে যখন তারা রিক্সায় করে বাড়ি ফিরছিলেন তখন পথি মধ্যে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় দাম্পত্য কলহের কারণে। এক পর্যায়ে তাদের অপোজিট থেকে ট্রেন আসে, কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি কি করে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে রেললাইনের উপরে শুয়ে পড়ে। স্বভাবতই তার স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করে, সেও এগিয়ে যায়, কিন্তু মেয়েটি মানে দৃঢ়ভাবে রেললাইন চেপে ধরেছিল। তার সে আর বেঁচে থাকবে না তার এরকম নিয়েতে সে রেললাইনের উপরে শুয়ে দৃঢ়ভাবে রেললাইনকে চেপে ধরলেন। তার স্বামী তাকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনেই রেললাইনের মধ্যে কাটা পড়ে যায়।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার মাঝখানে বেশ কিছু এসএমএস রয়েছে, সেই এসএমএস গুলো আমরা পড়ে ফেলতে চাই। অঞ্জন এবং মিলা আমাদের এসএমএস করেছেন কেশবপুর যশোর থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হারকিউলিস শাহেদ চট্টগ্রাম থেকে। এছাড়াও শরীফ আহমেদ আমাদের এসএমএস করেছেন সিলেট এয়ারপোর্ট থেকে। আমাদেরকে ইনজাজ আক্তার এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূতফেম অসম লাগছে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন তাতিয়ানা মিরপুর থেকে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কবির, আচ্ছা অনেকগুলো এস এম এস করেছেন কবির জিঞ্জিরা থেকে। সাগর গাজীপুর থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ডিএইচ নোমান। এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন সাইম চৌধুরী চট্টগ্রাম থেকে এবং তিনি কিছুটা এস এম এস যেটা লিখেছেন সেটা আমি পড়তে পারলাম না। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এস এম এস করেছেন রিকেল, এস এম এস করেছেন তারিফ, এস এম এস করেছেন আমাদেরকে মৌসুমী, এস এম এস করেছেন সুপ্তি, মিষ্টি, সুমিত, অরিজিৎ। এছাড়াও আব্দুল মোমেন গাজীপুর থেকে আমাদের এস এম এস করেছেন, আচ্ছা গোপালগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন নীরব। এছাড়াও আমাদের এস এম এস করেছেন অপসরী কণা ঐশী আগ্রাবাদ থেকে, আমাদেরকে রিকল চকবাজার চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, এছাড়াও তারিফ আমাদের এস এম এস করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং পরবর্তী অতিথি আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার নাম ঠিকানা এবং আপনার পরিচয়টা দিয়ে আপনি তারপর আপনার ঘটনাটা প্লিজ শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হক, ঢাকার মধ্যবাড্ডা থেকে এসেছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা আজ থেকে প্রায় ১৫ বছর আগে ঘটেছে বরিশালে একটা প্রত্যন্ত গ্রামে। একদম আমার বড় ভাই সবেমাত্র বিয়ে করেছে। আমি, আমার বড় ভাই, ভাবি, মেজো ভাই এবং আমার বোন বড় ভাই শ্বশুর বাড়িতে ফার্স্ট যাই তখন। তো আমার ভাবির মানে কাজিনের একটা মেয়ে ছিল, ৩ মাস বয়স। ঘটনাটা তাকে নিয়েই। আমার ভাবিদের বাড়িতে তখন একদম অজপাড়াঘাত, কারেন্ট ঠিক মাইকের মধ্যে পৌঁছায় নাই। তো ঘটনাটা যখন ঘটে তখন ভাবির কাজিনের মানে ওয়াইফ বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তার গায়ের উপর একটা কাঁথা দিয়ে সে তার বাচ্চাটা কাপড় পরিষ্কার করার জন্য পুকুরে যায়। সো কাঁথা কাপড় পরিষ্কার করার পরে এসে সে যখন দেখতে পেল যে তার বাচ্চাটা বিছানায় নাই, সে ভাবলো হয়তোবা সে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে তাই কেউ নিয়ে গেছে, সে তার কাজকর্ম ঠিক মতো করতেছিল। এরকম করতে করতে কিছুক্ষণ টাইম কেটে যাওয়ার পরে প্রায় 12টার দিকে তার খেয়াল হলো যে এখন পর্যন্ত কেউ বাচ্চাটাকে দিয়ে গেল না। তখন সে বাড়ির কয়েকজন কাছে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে কেউই বললো না যে তার বাচ্চাটাকে তারা নিয়েছে বা দেখেছে। এরকম খোঁজাখুঁজি করতে করতে প্রায় দুপুর গড়িয়ে গেল। দুপুর গড়িয়ে যাওয়ার পরে তখন বাচ্চার মা খুবই টেনশনে পড়ে গেল এবং বাড়ির সবাইকে ডেকে জিজ্ঞেস করতে শুরু করলো। বাড়ির লোকজন সহ সবাই খোঁজাখুঁজি শুরু করলো বাচ্চাটাকে। বাচ্চাটা যে ঘরে শুয়েছিল তার একটু বিবরণ দেওয়া দরকার, ঘরের একদম পিছনের রুমে বাচ্চাটা শুয়েছিল, আর সেই রুমের পিছনেই রান্নাঘর, রান্নাঘরের সাইডে গোয়াল ঘর এবং তার পিছনে বাথরুম, বাথরুমের পিছনে হালকা কাদা পানি ছিল। তো বাচ্চার মা কান্নাকাটি করতে করতে সে রান্নাঘরের কাছে এসে রান্নাঘরে যে রান্না করতেছিল তাকে জিজ্ঞেস করলো যে কেউ ঘরে এসে বাচ্চাটাকে নিয়েছে কিনা। তখন সে বললো না, ঘরে কেউ আসে নাই, কাউকে সে দেখতে পায় নাই, আর এই ঘর থেকে বের হইলে অবশ্যই তার চোখে পড়ত। বাচ্চার মা কান্নাকাটি করতে করতে দীর্ঘ দীর্ঘ খোঁজাখুঁজি শুরু করলো। হঠাৎ তার চোখে পড়লো যে বাচ্চার গায়ে যে কাপড়টা দেওয়া ছিল সে কাপড়টি গোয়ালঘরের সামনে পড়ে আছে। সে দৌড়ে গিয়ে কাপড়টি হাতে নিয়ে চিৎকার দিল, আশেপাশের লোক দৌড়ে আসলো। হঠাৎ তার চোখ পড়লো বাথরুমের পিছনের দিকে, পিছনের দিকে যে হালকা কাদা পানিগুলি ছিল সে দেখতে পেলো যে তার বাচ্চাটা সেই কাদার মধ্যে মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে দিয়ে মাথাটা কাদার মধ্যে ঢুকানো ছিল। তখন আশেপাশের লোকজন সেই দৃশ্য দেখে বাচ্চাটাকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে সে উঠানে নিয়ে শোয়ালো বাচ্চাটাকে। বাচ্চাটাকে শোয়ানোর পরে দেখতে পাইলো যে তার মুখ এবং নাক থেকে রক্ত পড়ছে, আর সদ্য মৃত্যু কেউ একজন তাকে মেরে ফেলছে এরকম অবস্থা। তো পাশের মসজিদের হুজুরকে খবর দেওয়া হলো, সে আসলো। মসজিদের হুজুরটা তার দিকে একবার তাকিয়ে সে বলল যে বাচ্চাটা মারা গেছে বলে সে চলে গেল। তো আমরা সবাই অবাক হলাম হুজুরের দিকে তাকিয়ে। একটা মানে স্বাভাবিক মানুষের তুলনায় সে অনেকটা লম্বা এবং কালো, অনেক মোটা, যেটা মানুষের স্বাভাবিক চরিত্রের মধ্যে পড়ে না। এই ঘটনার কিছুদিন পরেই ওই গ্রামে আরো অনেক এরকম ধরনের ঘটনা ঘটলো। গ্রামবাসী সেটার দিকে লক্ষ্য রেখে ঘটনা কিনে একটু চিন্তিত হলো এবং একটা বড় হুজুরের ব্যাপারটা নিয়ে হুজুরের কাছে সবকিছু খুলে বললো। তো হুজুর অনেক পরীক্ষা করে দেখতে পেলো যে পাশের যে হুজুরটি ছিল সেই হুজুরের সব কাজকর্ম এটা। তার কিছু পোষা জিন ছিল, যে জিনগুলি মাঝে মাঝে ছেড়ে দিতে হইতো, যদি ছেড়ে না দিত তাহলে তার বাচ্চা এবং তার ফ্যামিলির উপর তার টর্চার করত। তো এই জন্য হুজুরটা মাঝে মাঝে ছেড়ে দিত এবং সেই বাড়িতে যে ঘটনা ঘটছে এবং সেই ঘটনা হুজুর আগে থেকেই জানতো, যে কারণে হুজুরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং আমরাও ওই দিনকার ঘটনায় বাচ্চাটাকে দাফন করার পরে আমরা সরাসরি এখান থেকে বাড়ি চলে আসি, আমরা ওখানে থাকি না। এই ছিল আমার আজকের ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের এস এম এস এ এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই এস এম এস করছেন। সুস্মিতা বণিক আমাকে এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে সব ঘটনাগুলোই বেশ ভালো হচ্ছে। দিয়া আমাদের রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং তিনি লিখেছেন যে এস এম এস পড়বেন, অসম হচ্ছে আই লাভ ভূত এফ এম। জাকিয়া আমাদের এস এম এস করেছেন এবং আমাদের এস এম এস করেছেন শরীফ। হানিফ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সোলাইমান বাবা খুলনা থেকে, তিনি আমাদের এস এম এস টি পাঠিয়েছেন। আসাদুল আমাদের এস এম এস পাঠিয়েছেন, এস এম এস করেছেন আমাদেরকে জাকিয়া। আমাদের কাছে একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা এখন প্লে করব এবং আমাদের একজন লিসেনার যিনি এখানে এসে উপস্থিত হতে পারেনি তার অডিও ক্লিপটা আমরা এই মুহূর্তে প্লে করছি, আমাদের সাথেই থাকুন।
হ্যালো আসিল ভাই, সালাম আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম মিথুন, আমি থাকি মিরপুর গাবতলিতে। ভূত এফ এম আমার ফেভারিট একটা শো, এটা আমি প্রত্যেক সপ্তাহে শুনি। তো যাই হোক, আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি 2000 সালের ঘটনা। আমার বাবা কোনো এক কারণে 2000 সালে খুব অসুস্থ হয়ে পড়ে, তার পেটের মধ্যে একটা অপারেশন করতে হয় যার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়েছিল। 3 মাস বাবার সাথে আমি ছিলাম, বড় ছেলে হওয়ার কারণে বাবার সাথে আমারই থাকতে হতো, সবসময় বাবার সাথে থাকতাম, রাত্রেবেলা আমারই থাকতে হতো একা। যেহেতু আমি স্মোক করি, মাঝে মধ্যে বাইরে বের হতাম সিগারেট খাওয়ার জন্য। একদিনের ঘটনা, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যার পর বাইরে বের হবো সিগারেট খাইতে। তো যাই হোক, বৃষ্টির কারণে আমি বের হতে পারলাম না। ঢাকা মেডিকেল সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ভিতরে কি কোথাও চার দোকান পাওয়া যাবে? একজন বললো যে হ্যাঁ, আপনি ভিতরে বাম দিকে চলে যান, সোজা গিয়ে সেখানে ঢাকা মেডিকেল কলেজের ওখানে ছোট একটা টঙের চার দোকান আছে। তো কথা মতো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেখানে, গিয়ে দেখি সত্যি একটা দোকান। সেখানে চা খেলাম, চা খাওয়ার পর একটা সিগারেট জ্বালাম। ততক্ষণে বৃষ্টি মোটামুটি কমে গেছে। হাঁটতে হাঁটতে সিগারেট খাচ্ছি, ভাবলাম দেখি একটু ঘুরে, কখনো তো এখানে আসিনি, দেখি। তো হাঁটতেছি, সেদিন ওই জায়গাটায় লোকজন খুব কম ছিল, হয়তো আমি ভাবলাম হয়তো বৃষ্টি এই জন্য হয়তো তেমন কোনো লোক আসেনি। আর ঢাকা মেডিকেলে লাশ কাটা ঘর বা দম ঘর এর সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, বা এটা কোথায় কোন জায়গায় এটাও আমি জানি না, যার কারণে আমার মধ্যে কোনো ভূত বা জিন প্যারানর্মাল কোনো ভয় ছিল না। সিগারেট খাচ্ছি, সিগারেট খাওয়া শেষ, তারপরও কেন জানি খুব হাঁটতে ইচ্ছা করছে, ভালোই লাগতেছিল, আবহাওয়া খুব ঠান্ডা ছিল। হঠাৎ একটা লোক এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার কাছে কি ঘড়ি আছে, কয়টা বাজে? 2000 সালের ঘটনা, তখন আমার কাছে মোবাইল ছিল না আর আমার হাতেও ঘড়ি ছিল না। তো আমি ওনাকে বললাম যে ভাই আমার কাছে তো মোবাইল নেই বা হাত ঘড়িও নেই। উনি আমাকে বললো, ভাই আপনি কোথায় যাচ্ছেন? তা আমি বললাম যে ভাই আমি একটু হাঁটতেছি, দেখতেছি আর কি ঘুরে। উনি আমাকে বললো, আপনি আর সামনে যায়েন না, ওইখানে আপনার বিপদ হতে পারে। আমি কথাটা শুনে একটু অবাক হলাম, কিন্তু তার কথা শুনলাম না, ভাবলাম ঢাকা মেডিকেলের মধ্যে আবার কিসের বিপদ। তো হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম, সামনে যে দেখি একটা ঘর, ঘরের সামনে গেটের মানে ঘরের বাইরে যে গেটটা মেন গেট, সেই গেটের ওই সামনে চার পাঁচটা কফিন রাখা। তো একটা কফিনের সাথে একটা লোক ঢেলান দিয়ে রাখা, মানে ঢেলান দিয়ে আছে কফিনের মধ্যে। তখন আমি বুঝতে পারিনি এটা দোম ঘর বা লাশ কাটা ঘর। তা আমি সামনে যে দেখি যে যে লোকটা দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে একটা সেলাইয়ের দাগ, চোখগুলো বন্ধ। তো আমি কিছু বুঝোর আগে তার চেহারা দেখে ভাব দেখলাম, বুঝতে পারলাম যে যে লোকটা আমাকে একটু আগে জিজ্ঞেস করলো যে ভাই আপনার কাছে ঘড়ি আছে কিনা, এই লোকটাই সেই লোকটা। তো যখন আমি বুঝতে পারলাম, সাথে সাথে আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গেল, হয় আমি একেবারে শক্ত হয়ে গেলাম, বরফ যেভাবে জমে যায় সেভাবেই জমে গেলাম, কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না, দৌড় দিব নাকি কি করবো, মানে আমার অবস্থা খুবই খারাপ। তখন অনেক সাহস করে একটা চিৎকার দিলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। তারপরও দোয়া দরুদ যতটুকু পারি সেটা পরে একটা দৌড় দিলাম, কোনো মতো আমি হাসপাতালের ভিতরে এসে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার যখন জ্ঞান ফিরলো, দেখলাম আমি আমার নানু বাসায়, আমার নানু বাসায় জানখারপুল এলাকায়, ওইখান থেকে কাছে। আমার আত্মীয় স্বজনরা আমাকে ধরে নিয়ে গেছিল, তারপর আমাকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার ওই ঘটনাটা মনে পড়লে খুব ভয় লাগতেছিল। তো যাই হোক, ওনারা আমাকে মানে মুরব্বীদের একটা প্রচলিত প্রথা যেটা হচ্ছে, আমাকে বুঝতে পারছে যে হয়তো আমার ভয় লেগেছে, এই জন্য আমাকে লবণ পানি খাইয়েছিল। তারপর থেকে আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হয়নি। তবে সেদিনকার ঘটনা আমি এখনো ব্যাখ্যা খুঁজে পাই না, যদি মনে পড়ে এখন আমি খুব ভয় পাই। আসলে সেই ঘটনাটা অর্থ কি ছিল, বা এর এটা কি ভূত না জিন না প্যারানর্মাল কিছু, এটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। যদি ভালো লাগে সবাইকে শোনাবেন, ধন্যবাদ।
অনেকগুলো এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও পবিত্র আমাদের এস এম এস করেছেন আমাদেরকে মেহেদি রাজশাহী কলেজ থেকে। এছাড়াও কুশল আমাদের এস এম এস করেছেন, আজকের ঘটনাগুলো জোস তাই লিখেছেন তিনি। সবুজ, হাসিনা, ইয়াসিন, জুই, খুলশি থেকে আমাদের এস এম এস করেছেন। আতিক এবং পারভেজ গ্রিন রোড থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি তারা দুজনের রাতের খাবার খাচ্ছেন এবং ভূত ফিল্ম শুনছেন। অনেক আমাদেরকে বলছেন থার্ড ফোর্থ স্টোরিটা বেশ ভয়ের ছিল। নিহাল আমাদের এয়ারপোর্ট রোড কক্সবাজার থেকে এস এম এস করেছেন। জুয়েল আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, টিজে নোবেল ওল্ড ঢাকা থেকে, ইমন মোহাম্মদপুর থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন আমি ভয় পাচ্ছি না, আমাকে ভয় দেখান, আপনার এই দায়িত্ব কে নিবে? আমি তাই ভাবছি এখন আপনি ভয় পাচ্ছেন না, আমাদের দেখি আমাদের গেস্টদের মধ্যে কেউ নেক্সট কেউ আমি আগামী সপ্তাহে থাকুন, দেখি কেউ রাজি হয় কিনা। এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও আতিক এস এম এস করেছেন, আদনান, এবং এটা তার প্রথম এস এম এস। আমাদেরকে এস এফ কে এস এম এস করেছেন অস্থির ভূত আমান, এস এম এস করেছেন আমাদেরকে হাসেম, এস এম এস করেছেন ফারিহা, সজীব আমাদের বনশ্রী থেকে এস এম এস করেছেন, জুয়েল আমাদের এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নিহাল, রাসেল, শোভন সহ আরো অনেকে আছে। ঘড়ি কাটা বলছে হাতে আর সময় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটি এটা খুবই জরুরি, এবং ইমেল অ্যাড্রেসটি আমাদের মনে রাখতে হবে, এবং আপনাদের চমৎকার চমৎকার ঘটনাগুলো না হলে আমরা পাবো না। ভূত এফএম প্রায় 3 বছর ধরে আপনাদের সাথে আছে এবং সম্পূর্ণই নির্ভর করতে হয় আমাদের আপনাদের ওপরে, এবং ঘটনা যখন খারাপ হয় তখন সেই দায়ভার আমার, এবং ঘটনা যখন ভালো হয় সেটার ক্রেডিট পুরোপুরি আপনাদের, এবং আপনারা মানে এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। যাই হোক, আমার মনে হয় যে আগামী সপ্তাহে আমরা অসংখ্য এরকম আপনাদের কাছ থেকে ভালো ভালো ঘটনা পাবো, না থাক ভালো ঘটনা পাবো না খারাপ ঘটনা পাবো আগে থেকে ভালো দরকার নেই, আমরা আশা করছি আপনাদের কাছ থেকে ঘটনা পাবো অনেক, এবং আশা করছি যে আবারও চমৎকার একটা রাত, আগামী রাতটা আরো চমৎকার বেশি হবে। এবং সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, ভূত এফএম @ রেডিওভর্তি .fm, হুইচ ইজ BHOOTFM @ RADIOFORTI.FM। এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠান। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাবেন, এবং আপনি অবশ্যই শুরুতে লিখে দিবেন যে আপনি স্টুডিওতে এসে উপস্থিত হয়ে ঘটনা বলতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং আজকে আমরা চলে যাচ্ছি, বাট ফুর্তির প্লেস জুড়ে রয়েছে দারুণ দারুণ সব গান, অসম্ভব সুন্দর সব গান, সুতরাং স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানেই টাটা।
This track was downloaded from FusionBD.com.